2017 জামিয়া রাব্বানিয়া জালকুড়ি নারায়ণগঞ্জ।
এখন আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশ করবেন
ছবি উঠানো তো কেউ আগের বারে উঠেছে কেউ ছবি ছবি তোলে কেউ ছবি তুলবেন না ভিডিও করবেন না এটা কোন সুন্নত তরিকা না এটা গলত প্রথা সুন্নতের বাইরে রসুল সাল্লাল্লাহু শিক্ষার বাইরে খাম খেয়ালি একটা তরিকা চালু করা হয়েছে যার মধ্যে বহুত মৌলম হিসাবে এখন আক্রান্ত তওবা করো ফরজের থেকে বহুত আফসোসের বিষয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা দিয়ে গেছেন সেটা আমাদের জন্য যথেষ্ট না তার মধ্যে আরো কিছু যোগ করতে হবে তার মানে দিনকে অপূর্ণ মনে করা নাউজুবিল্লাহ তো কঠিন গুনাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أحب الكلام إلى الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم أمر بحيرا بحلو منوش الله شنجزار شنبرك بحلو আর মন্দ মানুষ সে ব্যক্তি যে আল্লাহর সঙ্গে ভালো সম্পর্ক রাখে না। হযরতে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নবরুল্লাহ তাআলা মারকাদাহ বিগত হিজরি শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, মানুষ গড়ার কারিগর ছিলেন। তার হাতে বিশ্বের বিখ্যাত বিখ্যাত ওলিয়া ওলিয়া পয়দা হয়েছেন। সে হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মিশনই ছিল যে আল্লাহ থেকে বিচ্ছিন্ন লোকদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দেওয়া এবং মানুষ যাতে আল্লাহর ওলি হয় দিন রাত এই ফিকির এই চেষ্টা এই মেহনতি তিনি করতেন। সে হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে মানুষ যদি সত্যিকার মনুষ্যত্ববালা হয় তো এই মানুষের মর্যাদা সবচেয়ে বড়। সত্যি যে মানুষ মানুষ হয় সব মানুষ তাকে সম্মান করতে বাধ্য হয়। ওই মানুষরাই মানুষের কাছে সম্মান পায় না যারা সত্যিকার মনুষ্যত্বের গুণাবলী সম্পন্ন হয় না। হযরত হাকিম উল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই মানুষ সত্যিকার মানুষ হয়ে গেলে তাহলে মানুষ নিঃসন্দেহে সবচেয়ে বড় মর্যাদাওয়ালা, ফেরেশতার চেয়েও তখন মানুষের মর্যাদা ঊর্ধ্বে। কিন্তু এই মানুষের মানুষ হওয়ার তরিকা হল যে ওর ইনসান হোনে কা ইনসান বননে কা তরিকা ইয়ে হ্যায় কি আল্লাহ তাআলা সে সহি তাআল্লুক পয়দা হো যায়। মানুষের মানুষ হওয়ার পদ্ধতি হল যে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক পয়দা করা। আর আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক পয়দা করার তরিকা কি, যে কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে সকল মাদারা ঈমানওয়ালা এবং যারা নেক আমলের জিন্দেগীওয়ালা তারা সব জান্নাতুল ফেরদাউসের উপযুক্ত। যারা আল্লাহর নজরে এত দামি হয় তারাই সত্যিকার মানুষ হয়। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন আমাদের জন্য কেবলই হেদায়তের বাণী এক এক বিষয়ে হেদায়ত দিতে থাকছেন, তোমরা এইভাবে করো, তোমরা এইভাবে চলো। আল্লাহ তাআলার কথার উপর যে বান্দা জিন্দেগি বানায় তো তার সে দুনিয়াতেই জান্নাতের মজা পাওয়া যায়। ভারতে এক বুজুর্গ ছিলেন চিশতিয়া তরিকার বিখ্যাত বুজুর্গ হযরত খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে কোরআন সুন্নার উপরে আমলের বরকতে আল্লাহর ওলিদের সঙ্গে উঠা বসার বরকতে আমার জিন্দগিটা এত মজাদার লাগে, আমার মনে হয় কি দুনিয়াতে আমি দিন রাত জান্নাতে বসবাস করি। ওই বুজুর্গের ভাষায় মে রেহতা হু দিন রাত জান্নাত মে গোয়া মেরে বাগে দিল মে ওগুল কারিয়া হ্যাঁ, যে আমার মনে হয় আমি জান্নাতের মধ্যেই আছি, আমার হৃদয়ে সর্বদা এইরকম ফুল ফুটতে থাকে। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহকে রাজি করার মতো বাদশাহ কিছু নেই, আল্লাহকে নারাজ করার মতো এত বড় জাহান্নামও কিছু নেই। আল্লাহর সন্তুষ্টি জান্নাতের চেয়েও বড়, আর আল্লাহর অসন্তুষ্টি জাহান্নামের চেয়েও ভয়ঙ্কর। এজন্য আরেফিন যারা আউলিয়ায়ে উম্মত আল্লাহর বিশিষ্ট বন্ধা আল্লাহর প্রেমিক যারা, তাদের দিন রাত ফিকিরই থাকে, ও রাজি হ্যাঁ মুঝসে খাফা তো নেই হ্যাঁ, আমার আল্লাহ আমার উপর রাজি তো, আমার আল্লাহ আমার উপর খুশি তো। একটা হলো যে আমার প্রোগ্রাম, আমার হুজুরের প্রোগ্রাম, আমার প্রোগ্রাম এবং আমার হুজুরের প্রোগ্রাম না, আল্লাহর হুকুম এবং রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের তরিকা। হুজুরের প্রোগ্রাম করতে করতে অমুক কেবলার হুকুম, অমুক বুজুর্গের তরিকা, কিন্তু সেই তরিকা রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সঙ্গে মিলে কিনা এটা হলো দেখার বিষয়। আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে বলে গেছেন, তারক তুফিকুম আমরাইন লং তাযিল্লু বাদি মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূল। আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম বলেন যে তোমাদের মধ্যে দুই জিনিস আমি রেখে গেলাম, আল্লাহর কোরআন আসমানি কিতাব এবং তোমাদের নবীর জীবন আদর্শ। এই দুই জিনিসকে শক্ত মজবুত ভাবে যদি তোমরা ধরে থাকো কোশ্চিন কালো তোমরা গোমরা হবে না, পথ হারাবে না। আসল তো এই যে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের তালিম তরবিয়ত আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের আলোর মধ্যে জীবন কাটায় দেওয়া। আমার শেখ আমার মুর্শিদ কুতুবে আলম আরেবিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাই বলেন যে নূরে সুন্নত হয় কানো মাকামে ক্যা তাজাল্লি থি তেরে বয়ামে, যে দুনিয়ার যে কোনো জায়গাতে একটু আলো যদি পাওয়া যায় সেটা রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের দিনের আলো, আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের তরিকার আলো, তার পবিত্র জীবন আদর্শের আলো। দুনিয়ার কোনো জায়গাতে আদর্শের আলো বলতে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের তরিকার বাইরে আর কোনো আলো নাই। আমার শায়খ রহমতুল্লাহ আলাইহি খুব বলতেন যে নকশে কদম নবী কে হ্যাঁ জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কে রাস্তে, রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের পবিত্র জীবনের নকশা ধরলে এই নকশা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়, এই নকশা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। হযরত হাকিম উল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি চিশতিয়া তরিকার বিখ্যাত ইমাম ছিলেন। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কোনো মানুষ যদি চায় আল্লাহর সঙ্গে সর্বোচ্চ সম্পর্ক কায়েম করবে, সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হবে আল্লাহ তাআলার। তো তার জন্য তরিকা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অবলম্বন করা, আল্লাহর হাঁটতে চলতে উঠতে বসতে খাইতে লইতে ঘুমাইতে ইবাদতে বন্দিগিতে আখলাকে ব্যবহারে লেনদেনে আচারে অনুষ্ঠানে সব কিছুতে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের রং নিজের জীবনে আনে, তার চেয়ে সুন্দর মানুষ আর কেউ হইতে পারে না, তার চেয়ে ভালো মানুষ আর কেউ হইতে পারে না। মানুষকে সুন্দর বানা ঈমান, তাকওয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আখলাক এবং আমল। যেই মানুষই এই রাস্তা ধরে সেই সুন্দর হয়ে যায়, আর যতক্ষণ পর্যন্ত এই রাস্তা থেকে দূরে থাকে এই মানুষ অসুন্দর থাকে। ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ পাক নিজে সুন্দর এবং সুন্দর থাকা এটা পছন্দ করেন। যে বান্দা সুন্দর থাকে আল্লাহ পাক তাকে পছন্দ করেন। সুন্দর থাকার জন্য কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন সিবগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহ সিবগা, তোমরা আল্লাহর পছন্দের রং ধরো, আল্লাহ পাকের পছন্দের রঙের চেয়ে ভালো রং আর তোমরা কোথায় খুঁজে পাবে। এবং আরেক আয়াতে রব্বুল আলামিন বলেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিঃসন্দেহে আমার রসুলের জীবনের দিক দিগন্তে তোমাদের জন্য সুন্দর নমুনা মজুদ, চমৎকার নমুনা মজুদ, নিখুঁত নির্ভুল নির্দাক নমুনা মজুদ, কামেল নমুনা মজুদ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের বরকতে আরবের নিচু শ্রেণীর মানুষগুলো এত ঊর্ধ্বে উঠছেন যে সারা দুনিয়ার রাজা বাদশারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক সাহাবীর পায়ের ধুলার বরাবর হওয়া কোনো সময় সম্ভব না। এত ঊর্ধ্বে উঠছেন শুধু একটাই কারণে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা দীক্ষা এবং তার আদর্শ গ্রহণ করার কারণে। খুদ না তেজ রাহ পর আর রূহ কে হাদি বন গায়ে ক্যা নজর থি জিসনে মুর্দু কো মসিহা কর দিয়া। আমার ভাইরা মুসলমানরা এখন নানান ভাগে বিভক্ত, নানান দলে বিভক্ত, নানান গ্রুপে বিভক্ত, এবং যে যেখানে যা নিয়ে আসে সেটা নিয়ে তো মানুষ খুশি হয়ে যায়। এই ফিকির নাই যে আমি হকের উপরে আসি না হকের উপরে আসি, আমি নূরের রাস্তাতে আসি না অন্ধকারের মধ্যে আসি। আমার ভাইরা যদি আমরা নূরের পথে থাকলাম তো আমরা কামিয়াব হয়ে যাব, আর যদি কেউ নূরের নামে অন্ধকার অনুসরণ করতে থাকে সে আলোর মধ্যে আসবে কিভাবে, কোশ্চেন কালেও না। এজন্য নিজ নিজ বুঝের উপর না চলা, বরং ওলামায়ে দীন যারা আল্লাহওয়ালা তাদের সঙ্গে উঠা বসা করা, তাদের কথা শুনতে থাকা, এবং ফের যখন পরিষ্কার হয়ে যাবে নিজের কাছে এই দিকটা সহি এই দিকটা জান্নাত পর্যন্ত রাস্তা, তো ফের সেই দিকে চলতে শুরু করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে আমাদেরকে ছেড়ে দিয়ে যান নাই যে আমরা যা খুশি তা করব। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যারা আমি আল্লাহর মর্জি সম্পর্কে জানো না, আমার পছন্দ অপছন্দ তোমরা জানো না, আমার হুকুম আহকামের খবর রাখো না, যেই বান্দারা এইসব বিষয়ে খবর রাখেন সেই উলামায়ে দ্বীনের নিকট থেকে তোমরা জানবে, তাদের নিকট জিজ্ঞাসা করবে। আর রহমান ফাসআল বিহি খাবীরা, এক আয়াতে পাক রব্বুল আলামিন বলেন সীমাহীন দয়াময় আল্লাহর সম্পর্কে তোমরা খবরওয়ালাদের কাছে খবর নিও, যাদের খোঁজ খবর আছে খবর কিসে হবে। এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইউরিহিহু রুশদা, আল্লাহ পাক তাকে দ্বীনের গভীর ইলম দান করেন, গভীর সমজ দান করেন, ওয়াইল হিবহু রুশদা, এবং জীবনের সর্বক্ষেত্রে কখন কোথায় কিভাবে বলতে হবে কিভাবে চলতে হবে আল্লাহ পাক তার অন্তরে ইলহাম করতে থাকেন, আল্লাহ পাক দমে দমে তাকে তৌফিক দান করতে থাকেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই আয়াতে পাক আল্লাহ পাক জাল্লা জালালু মানবালু বলেন যে বান্দারা আমি আল্লাহকে খুশি করার জন্য জীবনের চেষ্টায় নিয়োজিত থাকে তো আমি তাদেরকে নেক আমলের তৌফিক দিতে থাকি। আল্লাহ পাকের তৌফিক ছাড়া বান্দা আল্লাহর খুশির পথে চলতে পারে না। মোহাম্মদ দূর আলম এই যাকর পুকারাই কি দিছে খুদি ইয়ার নে চা উসি কো ইয়াদ ইয়ার আই। আল্লাহর মোহাম্মদ দু জাহানে ঘোষণা করতে থাকে যে মাওলা যাকে চান মাওলা যাকে পছন্দ করেন সেই মাওলায় পাকের পথে হাঁটতে পারে চলতে পারে। আল্লাহ পাকের সামনে সেজদা করার তৌফিক তারই নসিব হয়। আল্লাহ পাক যার সেজদা দেখতে চান আর রব্বুল আলামিন যাকে যার সেজদা দেখতেও চান না তার এই জমিরে সেজদা করার তৌফিক কোনো দিন নসিব হয় না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন আমি চাইলে তো তখন তোমরা চাও। আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু বলেন আল্লাহ পাক যে বান্দাকে পছন্দ করেন তাকে নিজের দিকে টানতে থাকেন। আসো চলো আগে বাড়ো, হ্যাঁ উযু করো, আসো চলো নামাজ নামাজ পড়ো। আল্লাহ পাক যখন চান এই বান্দা নামাজ পড়ুক দিল বেচাইন হয়ে যায়, দিল তার অস্থির হয়ে যায়, তো গিয়া উযু করে। যখন নামাজে দাঁড়ায় যায় তো নামাজের মধ্যে এমন মজা পায়, আল্লাহর কসম নামাজের এক এক সিজদার মধ্যে কোটি 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 সেজদার চেয়ে কোটি কোটি রাজ্যের চেয়ে রাজত্বের চেয়ে সিংহাসনের চেয়ে বেশি মজা বেশি সম্মান নামাজের এক এক সেজদার মধ্যে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফে বলেন পাদশাহ নিজহা আজবদ্রগি বুনা বুরদন্দা সরাবে বন্দেগি। দুনিয়ার রাজা বাদশারা নিজের রগ টেড়া হওয়ার কারণে রগের বক্রতা বুজের বক্রতার কারণে আল্লাহর বন্দেগির স্বাদ মজা দৌলত থেকে তারা বঞ্চিত। হ্যাঁ লেখ যাও কে সিরদায়ে পেশে খোদা হস্তর আয়াত আজ দুসাদ মুলকাত তোরা। রে ভাই যদি সচ্চা মানুষের বুঝ ইমানি বুঝ সহি বুঝ যদি তোমার মধ্যে পয়দা হয় তাহলে এক এক সেজদা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি রাজ্য রাজত্বের চেয়েও অনেক বড় জিনিস। হ্যাঁ লেখ যাও কে সিরদায়ে পেশে খোদা হস্তর আয়াত আজ দুসাদ মুলকাত তোরা। পাজবে না লে কে না খা হাম বুলকে হা। অতএব হে মানুষ তুমি কান্দো এবং বলো যে হে আল্লাহ আমি বাদশাহ হতে চাই না, আমার বাদশাহ দরকার নাই। বাজবে না লিখে না খা মুলকা মুল বাজবে না লিখে না খা মুলকা মুলকে আ সিজদা মুসাল্লাম কুন মারা। হে আল্লাহ আপনার সিজদার রাজত্ব আমাকে নসিব করে দেন। এক এক সিজদা এত মূল্যবান যে এক বুজুর্গ ছিলেন খাকানি রহমতুল্লাহ তিনি বলেন যে বলেন যে খুদা কি ইয়াদ মে বৈঠে জো সবসে বেগরজ হোকর তো আপনা বোরিয়া বি ফিরা মে তখত সুলাইমান থা। সারা দুনিয়া থেকে আলোক হইয়া নির্মোহভাবে সিরেফ আল্লাহর খুশির জন্য বান্দা যখন সিজদা করে কিছুক্ষণের জন্য আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে মশগুল হয়, কিছুক্ষণের জন্য দোয়া মোনাজাতে মশগুল হয়, কিছুক্ষণের জন্য আল্লাহর জন্য কান্নাকাটিতে মশগুল হয়, তো তখতে সুলাইমানি থেকে দামি দৌলতের সে অধিকারী হয়ে যায়। আমার ভাইরা জিকির এত বড় নেয়ামত, বন্দিগি এত দামি জিনিস। হ্যাঁ দুনিয়াওয়ালারা জানে না যে বন্দিগির কি মজা কি মূল্য, এজন্য তারা দুনিয়া দুনিয়া করে মরতে থাকে। হ্যাঁ শাহু কে সরু মে তাজ গিরা সে দর্দ সা আকসর রহতা হে আর আহলে সফা কে সিনো মে এক নূর কা দরিয়া বহতা হে। দুনিয়ার রাজা বাদশারা দুনিয়া দুনিয়া করে মরতে থাকে আর যারা আল্লাহওয়ালা তো আল্লাহর সঙ্গে মধুর সম্পর্ক, নিবিড় সম্পর্কের বরকতে তাদের অন্তরের ভিতরে সর্বদা নূরের দরিয়া ঢেউ খেলতে থাকে, নূরের দরিয়া ঢেউ খেলতে থাকে। ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ, তিনি মুঘল বাদশাহদেরকে লক্ষ্য করে বলতেন যে হে রাজা বাদশাহরা শোনো, দিলে দারাম জওয়াহির পারা ইসকস্তে তাহবিল আস ইদারত জের গর্দু মীরে সামানে কেমন দারাম। হে রাজা বাদশাহরা, আমি ওলিউল্লাহর সিনার ভিতরে এমন একটা হৃদয়, এমন একটা অন্তর আল্লাহ পাক দান করছেন যেটা বেশুমার হীরা কাঞ্চন দ্বারা সাজানো, আল্লাহর মহব্বতের হীরা কাঞ্চন, আল্লাহর ভালোবাসার হীরা কাঞ্চন মণিমুক্তায় সুসজ্জিত। বলো এই আসমানের নিচে, এই জমিনের উপরে আমার মতো ধনী তোমাদের মধ্যে কে আছে? ইমাম শাহুল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহ যখন এই কথা বলতেন, মোগল বাদশাহরা মাথা নিচু করে বসে থাকতেন, এই বুজুর্গ যে দৌলতের কথা বলতেছেন সেটা আমাদের কাছে কোথায়? আমরা তো কাঠখড়ির সিংহাসনে বসে আমরা বড় নিজেকে কিছু মনে করি। আমার প্রিয় বন্ধুরা, একবার সুবহান আল্লাহ বলা লাখ ও কোটি বাদশাহের থেকে বড় সম্পদ, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা হাজারো লাখ ও কোটি আসমান জমিন থেকে দামি সম্পদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালু যিকরি বাদা কিতাবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কোরআনের পরে সবচেয়ে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যে বান্দা বলে তো তমাম গায়রুল্লাহ খতম হয়ে যায়, তার জন্য তার অন্তরে শুধু আল্লাহই আল্লাহ বাকি থাকেন। আমার মুর্শিদ কুতুব আলম আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, লা ইলাহা হে মুকদ্দম, কলমায়ে তাওহীদ মে গায়র হক জব জায়ে হ্যায় তব দিল মে হক আ জায়ে হ্যায়। আল্লাহ পাক এমন এক সুন্দর কালেমা আমাদেরকে দান করছেন, যখন বান্দা লা ইলাহা বলে কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, লা ইলাহা বলার দ্বারা তমাম গায়রুল্লাহ থেকে সে মুক্তি পায়, পবিত্র হয়ে যায়, কোনো গায়রুল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক তার থাকে না। ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে সে আল্লাহকে পেয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ সাত আসমান অতিক্রম করে আরশে আজমকে অতিক্রম করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তের মধ্যে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবুন দুনাল্লাহ হাত্তা তাখলুসা ইলাইহি, আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। এবং বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে এত দামি কালেমা, এত প্রিয় আল্লাহ পাকের নিকট যে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে এই কালেমাকে কবুল করে নেন, মঞ্জুর, বস তোমার কথা সুন্দর এটা কবুল করলাম আমি। আল্লাহ পাক সাথে সাথে এর নূর এই বান্দাকে দান করেন। এজন্য শেখ উল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ বলতেন যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তোমরা বেশি বেশি যদি করো তো তোমাদের মধ্যে এখলাস আরো বাড়তে থাকবে, যতই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা দেখবা যে অন্তরে নূর বাড়তেছে। লা ইলাহা ইল্লাল্লাহ এত আজিমুশান কালেমা। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের ঈমানকে আরো সজীব করো, আরো শক্তিশালী করো, আরো বেশি নূর ওয়ালা বানাও বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার দ্বারা। এবং এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা প্রতিদিন, যে মুসলমান প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাশর মাঠে যখন আসবে এই বান্দা, এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আল্লাহ তাআলা এই কালেমার মহব্বত আমাদের নসিব করেন, এই কালেমার আজমত নসিব করেন, বেশি বেশি এই কালেমা পড়তে থাকার তৌফিক আমাদেরকে দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কয়েকটা কালেমা এরকম যে বহুত দামি এবং আল্লাহ পাকের নিকট বহুত প্রিয়, আফজালু যিকরে আফজালুল কালাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সবচেয়ে সুন্দর কালেমা, সবচেয়ে দামি কালেমা হলো লা সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহ তাআলার, সব সৌন্দর্য আল্লাহ পাকের, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই, এবং আল্লাহ একবার আল্লাহ সবচেয়ে বড়। মুদেশ মক্কা শরীফের গলি গলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরতেন এবং বলতেন যে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষ, তোমরা অন্তরের অন্তঃস্থল থেকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে, সব পাওয়া যাবে, তোমরা আল্লাহকে পাওয়া যাবে লা ইলাহা ইল্লাল্লাহ বললে। আহা, কি আশ্চর্য কথা! লা ইলাহা ইল্লাল্লাহ বললে তোমরা আল্লাহকে পাওয়া যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে অনন্তকালে শান্তি আরাম ইজ্জত সম্মান সফলতা তোমাদের নসিব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মজবুত থেকে মজবুততর বানায় দেন। হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ মসনবী শরীফে বলেন যে হা আল্লাহ আল্লাহ গো বেরো তাসফে আরশ পেশে মেরাজ তু গর্দা চরখে ফরশ। এ মানুষ, আল্লাহর নামের জিকির এত কুয়ত ওয়ালা, এত তাকত ওয়ালা, যে তুমি আল্লাহ পাকের নামের জিকির ধরলে এই জিকির তোমাকে উড়ায়া সাত আসমানের ঊর্ধ্বে আরশে আজমের ঊর্ধ্বে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ গো বেরো তাসফে আরশ, আল্লাহ পাকের নামের জিকির এত জবরদস্ত পাওয়ার ওয়ালা যে আল্লাহ আল্লাহ বলো আরশের ঊর্ধ্বে তুমি পৌঁছো। আরশ তো মাখলুক, আরশ কোন স্রষ্টা না, আরশ কোন খোদা না, আরশ মাবুদ না, মাবুদ তো মাবুদ আল্লাহ পাক, মাবুদ তো মহান রব্বুল আলামিন। তো আরশের ঊর্ধ্বে তুমি উঠবে যে কালেমার দ্বারা, সে কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, এ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ থেকেও বেশি ওজন ওয়ালা কালেমা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য আমাদের আকাবের, আমাদের বুজুর্গানের দিন তারা আল্লাহ পাকের জিকির খুব বাতলাইতেন যে জিকিরের কারণে অন্তরে বেসুমার নূর আসে, অন্তর নূরে ভরপুর হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। এই জমানার মানুষ দুর্বল কমজোর, এই জমানার মানুষের মাথা কমজোর, শরীর কমজোর, হ্যাঁ শক্তি একদমই কম। এজন্য এই জমানার আউলিয়া বুজুর্গার দিন জিকিরের পরিমাণ কম কম বাতলান, কারণ বেশি জিকির করলে মানুষ অসুস্থ হয়ে যায়, ব্রেনের সমস্যা দেখা দেয়, স্নায়ুবিক নানান রোগ ব্যাধি দেখা দিতে থাকে। এজন্য নিজের ইচ্ছা মতো জিকির না করে বিজ্ঞ কোনো আলেমে দিন আল্লাহওয়ালার পরামর্শে জিকির করা চাই। নিজের ইচ্ছা মতো করলে আমি আবেগে করতে থাকবো, কিন্তু কোথায় দাড়ি কমা দিতে হবে সেটা তো আমার জানা থাকবে না। এজন্য কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে সকল বন্দারা একদমই পুরা আমার এবং আমি আল্লাহর বন্দিগি তার জিন্দিগি, হ্যাঁ এইরকম আল্লাহ ভালাদের সঙ্গে উঠা বসা করবা, তাদের রাস্তা অনুসরণ করবা, তাদেরকে অনুসরণ করলে ইতমিনানের সাথে নিরাপদ পথে সিরাতুল মুস্তাকিমের উপর তুমি কায়েম থাকবা। ওয়াত্তাবি সাবিল মান আনাবা ইলাইয়া আর রহমান ফাসাল বিহি খাবীরা ওয়াকুনু মাস সাদিকিন। আল্লাহ পাক বলেন যে হে ইমানওয়ালা বান্দারা, সব বাদ দিয়ে আমি আল্লাহর খুশিওয়ালা জিন্দগি বানাও, ইত্তাকুল্লাহ এবং ওয়াকুনু মাস সাদিকিন। যে সকল বান্দারা একদম সচ্চা আমার বলে তোমাদের বিশ্বাস হবে, তাদের রাস্তায় চলবা, তাদের মহব্বত, তাদের সঙ্গে সম্পর্ক রাখবা। মুস্তানদ রাস্তে ওহি মানে গায়ে জিনসে হো কে তেরে দিওয়ানে গায়ে লোটায় জিতনে ফরজানে গায়ে তাব মঞ্জিল সিরিফ দিওয়ানে গায়ে। ওই আল্লাহওয়ালা যারা হন তাদেরকে দেখলেই বোঝা যায় যে আল্লাহওয়ালা মানুষ। হাফেজ জুজুর রহমতুল্লাহ এমন ছিলেন যে কাফেররাও দেখলে তখন ভক্তি করত যে কেসা মানুষ ওনাকে লাগে। যারা বিধর্মী তারা পর্যন্ত হাফেজ জহুরীকে দেখলে শ্রদ্ধায় একদম আপ্লুত হয়ে যেত। অনুরূপ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলী, হযরত খাজা মুহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলী, বড় পীর জিলানি রহমতুল্লাহ আলী, এই সকল আউলিয়া বুজুর্গানের দিন ইমানের বরকতে এবং বন্দিগীর বরকতে, নেক আমলের বরকতে, জিকিরের বরকতে, সুন্নতের বরকতে এত বেশি নূরওয়ালা ছিল তাদের জিন্দগি, মানুষ তাদেরকে দেখলে পাগল হয়ে যেত, তাদের জন্য দেওয়ানো হয়ে যেত। হার কে তরসদ আজ হক তাকওয়া গুজিন তরসদ আজ ওয়ে জিন্ন ইনস হার কে দিন, যা আল্লাহকে খাঁটি ভাবে সত্যিকার ভাবে পূর্ণ ভাবে মানে তো মানুষ তাকে শ্রদ্ধা করতে বাধ্য হয়। আমরা ভাই সেভাবে চলি না, জাহের ও বাতেন দুটাকে পরিষ্কার রাখা কর্তব্য রব্বুল আলমিনের মহব্বতে এবং আজমতের কারণে। কোরআন শরীফে মহান রব্বুল আলমিন বলছেন, জারু জাহিরুল ইসমি ওয়া বাতিনা, হে বান্দারা তোমরা প্রকাশ্য গুনাহ এবং অপ্রকাশ্য গুনাহ সবগুলো ত্যাগ করে দাও আমি আল্লাহকে পাওয়ার জন্য। আমার দাদা পীর মুহিউসুন্না হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি চিশতিয়া তরিকার বিখ্যাত এক বুজুর্গ ছিলেন, হাফেজে কোরআন ছিলেন, বড় মাপের কারী ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, শেখুল হাদিস ছিলেন, রাকিবুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর মতো চিশতিয়া তরিকার বিখ্যাত ইমাম এবং এই মুজাদ্দিদের খলিফা ছিলেন। মুহিউসুন্না হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে, দেখো একটা কবুতর তো দূরের কথা, একটা কবুতরের বাচ্চাও যদি হয় তো একটা কুকুর যদি তাকে ধরবার চেষ্টা করে ধরতে পারে না, কবুতরটা একদম উড়ে গিয়ে ওই গাছের মাথায় বসে যায়। তো যে কুকুর তার উপরে আক্রমণ করার জন্য পাগল হয়েছিল সে তখন হতবাক হয়ে একদম অসহায়ের মতো তাকাইতে থাকে, এই ছোট্ট মাকলুক তুমি আমার মতো ভারীকে হারায় দিয়ে পরাজিত করে দিয়ে তুমি সে গাছের উর্ধে চলে গেলে। আচ্ছা কিন্তু আরেকটা কবুতর, সেই কবুতরটা এই ছোট বাচ্চা কবুতর না, বরং বড় কবুতর, পুরানা কবুতর, কিন্তু একটা বিড়াল তাকে ধরবার চেষ্টা করলো, কামড় দিতে চেষ্টা করলো, দৌড়ে আগে ধরে ফেলছে, টুকরা টুকরা করে তার খেয়ে ফেলতেছে। কেন? যে ওই কবুতরটা যদিও বয়সে অনেক বড়, পুরানা, মজবুত, তাজা, কিন্তু ওর পরগুলো নাই, ওর পাখা এই পরগুলো সব কেউ আগে থেকে ছিন্ন ভিন্ন করে ফেলছে, পর না থাকার কারণে সে উঠতে পারে না। আমার দাদা পীর তিনি বলেন যে, দেখো এই কবুতরের মাথা ছিল, চোখ ছিল, হাত পা ছিল, কলিজা গুর্দা ছিল, হার্ট ছিল, সবই ঠিক ছিল, কোনো কিছুর কমি নাই, নাই শুধুমাত্র কয়েকটা পর, পর কয়েকটা না থাকার কারণে সে এত বড় শক্তিশালী কবুতর, পাওয়ারফুল কবুতর, সবকিছু অক্ষত, খালি পর নাই, পর না থাকার কারণে সে একটা কুকুরের শিকার হয়ে গেল, বরং একটা বিড়ালেরও শিকার হয়ে গেল, বিড়াল তাকে গিলে ফেললো লোকমা বানায়। আর কবুতরের ছোট বাচ্চা তার উপরে শক্তিশালী কুকুর হামলা করছিল কিন্তু সে তাকে ধরতে পারে নাই, কারণ হোক ছোট, কবুতর ছোট হোক কিন্তু তার পরগুলো সব অক্ষত ছিল, পরের বরকতে পরের শক্তিতে উড়াল দিয়া সে গাছের মাথায় গিয়ে আশ্রয় নিতে সক্ষম হয়েছে এবং ওই কুকুরকে সে পরাজিত করে দিছে। তিনি বলেন যে অনুরূপভাবে মুসলমানরা যখন জাহেরি বা তিনি প্রকাশ্য অপ্রকাশ্য সবগুলো আমল সুন্দর মতো করে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, তো এই কবুতর ছোট হলেও যেরকম পরের বরকতে শক্তিশালী, যে নেক আমল করে গোপনে প্রকাশে সব জায়গাতে আল্লাহর হুকুমের উপর কায়েম থাকে, আল্লাহকে ধোকা দেয় না, নফস শয়তানের ধোকা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য জানে প্রাণে চেষ্টা করে, দুনিয়ার সব গুমরাহি থেকে, সব অন্ধকার থেকে, সব ফেতনা থেকে এইভাবে উড়াল দিয়ে সে আল্লাহর দিকে উঠতে থাকে, আল্লাহর দিকে ছুটতে থাকে। আর যে সকল বান্দারা যে হাজারো ভালো কাজও করুক না কেন কিন্তু গোপনে প্রকাশ্যে যদি কোনো গুনাহ করে বসে তো সেই গুনাহের কারণে তার যে আল্লাহর দিকে উড়বার পর এগুলো ভেঙে চুরমার হয়ে যায়, তো তখন সে ওই গুনার কোন আসবাব উপকরণ যখন হামলা করে তো সেখান থেকে নিজেকে সে রক্ষা করতে পারে না। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদের সকলকে হেফাজত করেন। আমার দাদা পীর হযরত মাওলানা শাহ আবরার রব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে অনেক মানুষ বলে যে ভাই আমার অন্তর ভালো, অন্তরে ঈমান আছে, আমি আল মাথায় কোরআন শরীফ নিয়ে মসজিদে গিয়া কাবা শরীফের ভিতরে আল্লাহর কসম করে বলতে পারি আমি এক আল্লাহকে বিশ্বাস করি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে ভক্তি করি, শ্রদ্ধা করি, অন্তর তো আমার ভালো আছে, বাইরে আমার আমল না থাকলে এতে কোনো সমস্যা নাই। তিনি বলেন যে ঠিক আছে, এই কথা যদি সত্য হয় তো তোমার দোকানের মধ্যে অনেক মালামাল আছে, অনেক রড, অনেক সিমেন্ট, কিংবা তোমার বিশাল বড় কাপড়ের দোকান, কিন্তু ওই কাপড়ের দোকানের সামনে বা রডের দোকানের সামনে বিরাট একটা সাইনবোর্ড তুমি লাগায় রাখছো, তো সাইনবোর্ডটা আমি উল্টা করে দিই, এতে তুমি রাজি কিনা? সাইনবোর্ড উল্টা করবেন কেন? তোমার তো সব ঠিক আছে, ভিতরে সব সামান আছে, মজুদ আছে, শুধু বাইরের সাইনবোর্ডটা উল্টা করে দিলে সমস্যা কি? এইটুকুর জন্য তুমি রাজি না? না, সাইনবোর্ডও গুরুত্বপূর্ণ, সাইনবোর্ডও যদি গুরুত্বপূর্ণ হয় তো তোমার আমার ইসলামী জিন্দগির বাইরের সাইনবোর্ডও গুরুত্বপূর্ণ, এই দাড়িও গুরুত্বপূর্ণ, দাড়ির সাইনবোর্ডও গুরুত্বপূর্ণ, হ্যাঁ না, এই শরীয়তের পর্দা বাইরে পর্দার সাইনবোর্ডও গুরুত্বপূর্ণ, এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দেখায় দেওয়া আমি একজন মুসলমান, এই সাইনবোর্ড, এই নূরের এই সাইনবোর্ডও গুরুত্বপূর্ণ। এই কথা বুঝেন নাই? খালি অন্তরের ভিতরে আল্লাহকে ভালোবাসো সেটাকে আমরা অস্বীকার করতে পারি না। একজন মুসলমান সে তো আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে শ্রদ্ধা করে, এক আল্লাহকে এক আল্লাহই জানে, কিন্তু সাথে সাথে যে আল্লাহ পাক তো পবিত্র কোরআনে বলছেন যে আমার রসুল যেভাবে করেন সেভাবে তোমরা করো। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেনামাজি ছিলেন ভাইরা? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেনামাজি ছিলেন? যে নামাজ পড়তেনই না, যেহেতু তিনি কামেল মুকাম্মাল এবং মুকাম্মেল, এজন্য তার নামাজ মাফ হয়ে গেছে, তার নামাজ পড়তেনই না। অথবা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুরিদরা কি নামাজ বাদ দিয়ে দিয়েছিলেন? হযরত আবু বকর সিদ্দিক কি বেনামাজি ছিলেন? এক ওয়াক্ত নামাজও কি এরকম ছিল? হযরত আবু বকর সিদ্দিক যে ওয়াক্ত কামেল হওয়ার কারণে আর পড়তেন না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বেনামাজি ছিলেন? হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বেনামাজি ছিলেন? একবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রানের উপরে মাথা রেখে আরাম করতেছিলেন, হঠাৎ করে একটু আরামের ইচ্ছা হয়েছে তো তিনি আরাম করতেছিলেন, তো এর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খাতিরে নড়াচড়া করতে পারেন নাই, চুপচাপ ছিলেন যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরাম হইতেছে, তার খেদমতের সুযোগ হলো। কিন্তু হঠাৎ আসরের নামাজের যে ওয়াক্ত ছিল, নামাজের ওয়াক্ত শেষ, সূর্য ডুবে গেছে, ঠিক ওই মুহূর্তে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভাঙছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাগলেন বললেন, আলী, আচ্ছা তুমি কি আসরের নামাজ পড়ছিলা? তো হযরত আলী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আসর পড়তে পারি নাই, ওই আপনি যে আরাম করতেছিলেন ওই সময় ওই সূর্য ডুবে গেছে, আমার আসর পড়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে আল্লাহ, আমার আলী আসর পড়তে পারে নাই, সূর্যকে আপনি ফেরত দেন। সাথে সাথে সূর্য একদম আসরের ওয়াক্তে যেখানে থাকে সেখানেই উদয় হয়ে গেছে, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ পড়লেন। নামাজের সাথে সাথে সালাম ফিরানোর পরপরই সাথে সাথে সূর্য ডুবে গেল, এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়ানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা ইহতিমাম করলেন, এতটা ফিকির করলেন। একবার খন্দকের যুদ্ধের সময় কাফেরদের এতটা প্রচন্ড আক্রমণ ছিল যে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আসরের নামাজ যে পড়বেন ঠিক মতো পড়তে পারতেছিলেন না, আসরের নামাজের ওয়াক্ত একদম শেষ, সেই সময় তাদের শেষ মুহূর্তে তাদের নামাজ পড়তে হয়েছিল। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুসসার চোটে তখন বলতেছিলেন, আল্লাহ ওদের ঘর বাড়িকে আগুন দিয়ে জ্বালায় দেন, ওরা আমাদের নামাজের ক্ষতি করে ফেললো, আসরের নামাজটা আমাদেরকে ঠিক মতো পড়তে দিল না। এই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হওয়া সম্ভব হইতো এই পৃথিবীতে, নিঃসন্দেহে উমর নবী হইতেন। সেই উমর পর্যন্ত নামাজের জন্য এমন দেওয়া না। আমার ভাইরা আপনারা কথা শুনতেছেন, বুঝতেছেন? আমার প্রিয় বন্ধুরা, যে সকল মুসলমান ভাইরা কারো ফাঁদে পড়ে এখন এই কথা বুঝতেছেন, মনে করতেছেন যে আমার হুজুর বলছেন নামাজ পড়তে হবে না, অতএব নামাজ মাফ, আল্লাহর কসম এই হুজুরের এই কথা সহি না। কারণ যেই হুজুর হুজুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথার সঙ্গে তার কথা মিলে না, তার জীবন ধারা মিলে না, সে হুজুর সহি হুজুর কোশ্চেন কেন হইতে পারেন না? কারণ কোরআন শরীফে আমাদেরকে প্যারা আল্লাহ পাক জালা জালালু ওয়া মানাওয়ালু বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ পাক বলেন যে আমার রসুল তোমাদের জন্য মডেল, তোমাদের জন্য নমুনা, সুন্দর নমুনা, চমৎকার নমুনা, কামেল নমুনা। আমার রসুল যা যা তোমাদেরকে দেন, যা কিছু শিক্ষা দেন, সেগুলো তোমরা গ্রহণ করতে থাকো, নিতে থাকো, সেই মোতাবেক তোমরা জীবন গড়তে থাকো। আর আমার রসুল যেই যেই পথে নিষেধ করেন সেই পথ থেকে তোমরা দূরে থাকো। অনেকে গান বাদ্য করে, গান বাদ্যকে ইসলামের কথা বললেই মনে করে ইসলামী গান, ইসলামী বাদ্য এটা ঠিক আছে। ভাই, ইসলামী নামাজ তো আছে, ইসলামী তেলাওয়াত আছে, ইসলামী জিকির আছে, ইসলামী গান বাদ্য কোথায় আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক যে সকল জিনিস ধ্বংস করার জন্য আমাকে দুনিয়াতে নবী হিসাবে পাঠাইছেন তার মধ্যে একটা হলো গান বাদ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গান মানুষের মধ্যে মুনাফিকি পয়দা করে, গান মানুষকে আল্লাহ থেকে মারাত্মকভাবে দূরে সরাইয়া দেয়। হ্যাঁ, তুমি জিকির করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও আসিলা। হ্যাঁ, তুমি আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো। জিকরে হক আমদ গেজাই রুহরা মরহাম আমদি দিলে মজরুহরা। আল্লাহ পাকের জিকির যখন বন্দা করে তো অন্তরের তাম অশান্তি, পেরেশানি, অস্বস্তি, কষ্ট এগুলো দূরীভূত হইতে থাকে জিকিরের বরকতে। জিকির এমন নূর। ভারত এক বুজুর্গ ছিলেন নকশবন্দিয়া তরিকার হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহ এলাহাবাদ রহমতুল্লাহ আলাই, তিনি বলতেন যে, তেরি ইয়াদ হ্যায় মেরি জিন্দগি আর তেরা ভুল না মেরি মৌত হ্যায়। হে আল্লাহ, আপনাকে স্মরণ ডাকলে আমি জিন্দা থাকি, আপনাকে ভুললো তো আমি মরব। এক বুজুর্গ ছিলেন হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া চারো তরিকার বিখ্যাত বুজুর্গ ছিলেন তিনি, এবং দুনিয়ার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলে মুহাদ্দিস ফকি, শ্রেষ্ঠ মুফতি, শ্রেষ্ঠ আউলিয়ারা তার হাতে বায়াত ছিলেন। সে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি কাবা শরীফের গেলাব ধরে কাঁদতেন এবং বলতেন যে, হে প্রিয় মাওলা, কই তুরসে কুছ, কই কুছ মাংতা হ্যায়, ইলাহি মে তুরসে তলব গার তেরা। হে আল্লাহ, দুনিয়ার মানুষ আপনার কাছে কত কিছু চায়, আপনার বান্দা ইমদাদুল্লাহ, হে আল্লাহ, আপনার নিকট শুধুই আপনাকে চায়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে, রব্বুল আলামিনকে বলেন যে, হে প্রিয় মাওলা, জুতু মেরা তো সব মেরা, ফলক মেরা, জমি মেরি, আগর একটু নেহি মেরা তো কোই শাই নেহি মেরি। হে আল্লাহ, যদি আপনি আমার হয়ে যান তাহলে তো সবই আমার, এ আসমান আমার, এ জমিন আমার, জান্নাতুল ফিরদাউসও আমার। আর যদি হে আল্লাহ আপনি আমার না হন তো আমার বলতে আর কিচ্ছু নাই, আমি কপাল পোড়া, আমার দুনো জাহান বরবাদ, দুনো জাহান বরবাদ। আল্লাহকে রাজি করার মতো বড় দূরত্ব আর কিছুই নেই প্রিয় বন্ধুরা। তোমার মাওলার একটুখানি খুশি সবকিছু থেকে দামি, জান্নাতুল ফিরদাউস থেকেও দামি, আরশে আজম থেকে, আল্লাহর কুরসি থেকেও বেশি দামি আল্লাহ পাকের একটুখানি খুশি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি ওয়ালা জিন্দেগি নসিব ফরমায়া দেন। এক বুজুর্গ বলতেন যে, তুলে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। ভাই, সব বাদ দিয়ে তুমি এসা করো যে আর কিছু করো না করো, আল্লাহকে তুমি রাজি করো, আল্লাহকে খুশি করো, আল্লাহ পাকের নামের জিকির ধরো। যেখানে থাকি যে হালে থাকি, লব্বে হরদম জিকির ভি হো, দিল মে হরদম ফিকির ভি, ফির তো বিলকুল রাস্তা হ্যায় সাফ তা দরবারে শাহ। এক বুজুর্গ বলেন যে, ভাই, জবানে আল্লাহ পাকের নামের জিকির থাকে, অন্তরে আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ধ্যান থাকে, তাহলে তো ভাই তোমার জিন্দগি একদম কামিয়াব, জান্নাত পর্যন্ত তোমার রাস্তা একদম ক্লিয়ার, একদম পরিষ্কার। আমার ভাইরা, নামাজ ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, নামাজ তো কোনো এরকম জিনিস না যে বান্দাকে আল্লাহ থেকে দূরে সরাইয়া দিবে। ইবলিস এক সেজদা অস্বীকার করছে, একটা সেজদা অস্বীকার করলে আজাজিল ছিল সে ইবলিস হয়ে গেছে। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন ইবলিস কাউকে দেখে যে আল্লাহর সামনে সিজদা করতেছে, তো ইবলিস তখন মাথায় নিজে পিটাইতে থাকে আর বলতে থাকে, বনি আদম তুমি, বনি আদম সিজদা করতেছে, আল্লাহকে রাজি করতেছে, আল্লাহর নৈকট্য অর্জন করতেছে, আমাকে সিজদার নির্দেশ করা হলো, আমি মানলাম না, আমার কপাল পড়লো, আমি হতভাগা হলাম, আমি মরদুদ হয়ে গেলাম, এভাবে নিজের মাথা নিজে পিটাইতে থাকে। সিজদা তো নামাজ তো বান্দাকে আল্লাহর কসম আল্লাহ পাকের সীমাহীন নৈকট্যে পৌঁছাইয়া দেয়, আল্লাহ পাকের সীমাহীন নূরের মধ্যে ডুবাইয়া দেয়। قال رسول الله صلى الله عليه وسلم الصلاة نور নামাজ তো পুরোটা নূরই নূর। নামাজ যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায়, আল্লাহু আকবার পুরোটা নূরই নূর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, বান্দা যখন পড়ে সীমাহীন নূরের মধ্যে বান্দা হারায় যায়। সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ আপনি সীমাহীন পবিত্র, হ্যাঁ না, আপনি অকল্পনীয় ভাবে পবিত্র। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আপনি ভীষণ সুন্দর, আপনি ভীষণ পরিপূর্ণ, গুণাবলী সবকিছু আপনার ভিতরে পরিপূর্ণ মাত্রায়। ওয়া বিহামদিকা তাবারাকাসমুকা, আল্লাহ আপনি কত বড়, আপনার নামও তো বহুত বড়, বহুত মহিমান্বিত আপনার নাম। ওয়া তাআলা জাদ্দুকা, অনেক উঁচু আপনার মর্যাদা। ওয়া লা ইলাহা গায়রুক, আপনার কি প্রশংসা করব, সোজা কথা, আপনি ছাড়া মাবুদ বলতে আমি কাউকে মানি না, আপনি আপনি ছাড়া কোনো মাবুদ নেই। এইটুকু কথা বান্দা যখন বলে সানার মধ্যে, এই সানা কি মামুলি জিনিস, সব সাত সাগরে, সাত হাজার কোটি সাগরে, এর ভিতরে যে পরিমাণ পানি, আল্লাহর কসম এ শুধু সানার মধ্যে আল্লাহর নূর এর থেকে কোটি কোটি গুণের চেয়েও বেশি। এক সানা এত আজিমুস শান। আরে ভাই, সানা যখন বান্দা পড়ে আল্লাহু আকবর বলে নামাজে দাঁড়ায় যায়, তো পুরা নামাজ সে মধুর দরিয়া হয়ে যায়। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবি শরীফে বলেন যে যে আল্লাহ পাকের নাম এত মধু, যে বলেন যে যখন আমি আল্লাহর নাম নেই, আল্লাহর জিকির করি, আমার জিহ্বা মধুর দরিয়া হয়ে যায়, আমার অন্তরটা মধুর দরিয়া হয়ে যায়, আমার শিরা শিরা, আমার প্রতিটি পশমের গোড়া পর্যন্ত মধুর দরিয়া পরিণত হয়ে যায়। নাম উচ বারজবান মীর আবাদ হর বুনে মু আজ আসাল জু এ সবাদ। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তো এই কথা বলেন, আর রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নামাজ সম্পর্কে বলেন, জয়লাত কুরতু আইনি ফি সালা, আরে আমার চক্ষু শীতল হয় নামাজ পড়লে, নামাজ পড়লে আমার চক্ষু শীতল হয়, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চক্ষু শীতল হয় নামাজ পড়লে, কলিজা ঠান্ডা হয়ে যায় নামাজ পড়লে, নূরি নূরে তিনি হারায়া যান নামাজ পড়লে। আর সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে উম্মত ভালোবাসবে, নামাজবিহীন কি রকম ভালোবাসা সেটা, আল্লাহ রাসূলকে ভালোবাসে তো নামাজ ছাড়া। রাসূল নামাজের দিকে ডাকেন আর সে নামাজের আহ্বান প্রত্যাখ্যান করতে থাকে। এই নামাজের নামাজের জন্যই তো আজানের ব্যবস্থা করছেন মহান রব্বুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে গেছেন, ওই সময় কোন ডাকবার মতো আজানের আজানের কোনো ব্যবস্থা ছিল না, কোনো সিস্টেম ছিল না যে যে নামাজের বক্ত হলে সবগুলো মানুষ একই সময়ে একই টাইমে মসজিদে একত্রিত হবেন, তো কিভাবে, কেউ পরামর্শ দিতেছিলেন যে ঘন্টা বা ঘন্টা বাজানো হোক, কেউ পরামর্শ দিতেছিলেন যে এরকম পাহাড়ের উপর উঠা নামাজের সময় আগুন জ্বালায় দিলে সকলে মনে করবে নামাজের সময় হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো পরামর্শই গ্রহণযোগ্য হচ্ছিল না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যখন মজলিস থেকে চলে গেছেন, রাত্রিবেলা এক সাহাবি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রব্বিহি, তিনি স্বপ্নে দেখেন যে যে এক লোক আসছেন, আসলে ফেরেশতা। তো তিনি জিজ্ঞাসা করতেছেন, হে আব্দুল্লাহ তুমি এত বিষণ্ণ কেন, এত চিন্তিত কেন, তোমার টেনশন কি? বললেন যে আমার টেনশন হলো যে আমরা যে সকলে নামাজের মধ্যে আসব একসাথে একই সময়ে, কিভাবে ডাকাডাকি করা হবে, সিস্টেমটা কি, এটা কোনো পদ্ধতি নির্ধারণ করা গেল না, সব সমস্ত সাহাবারা এই নিয়ে চিন্তিত, স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত। তখন ওই আসলে ফেরেশতা ছিলেন ওই লোকটা, ফেরেশতা তখন বললেন যে আরে কিসের টেনশন, চলো শোনো আমি তোমাকে একদিন শিক্ষা দিয়ে দিই, সেটা কি, যে যখন নামাজের সময় হয় তো ডাক দিবে এরকম, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ শুরু থেকে এই আল্লাহু আকবার চার কালিমা, তারপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইবার, হাইয়া আলা সালাহ ইলাল ফালাহ দুই দুইবার, যেভাবে আজকে আজান হচ্ছে ঠিক এইভাবেই ওই ফেরেশতা এই সাহাবীকে বললেন, ঘুম ভাঙলো, তিনি ছুটলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, ইয়া রাসূলুল্লাহ এইরকম এক ফেরেশতা আসছিলেন স্বপ্নের মধ্যে, তিনি আমাকে এরকম বাতলাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে বাগ বাগ হয়ে গেলেন যে ওহো কি চমৎকার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি অন্তর অন্তস্থল থেকে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তর অন্তস্থল থেকে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহ পাকের দূত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাইয়া আলা সালাহ তোমরা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ তার মানে মহা কল্যাণের দিকে, হ্যাঁ সর্বোচ্চ কামিয়াবির দিকে তোমরা ছুটে আসো, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এইভাবে এই কালিমাগুলো এমন সুন্দর, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এইভাবে সাহাবীকে যখন শুনিয়ে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন তুমি যাও, তোমার আওয়াজ ছোট, তুমি বলতে থাকবা আর বেলাল এগুলো পড়ে পড়ে তোর জোরে জোরে আজান দিতে থাকবেন, ফাইন্নাহু আন্দা সাওতান, বেলালের আওয়াজ অনেক বুলন্দ অনেক উঁচু। তো সাহাবী গেলেন ফজরের নামাজের সময়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ায় আছেন, এই সাহাবী পাশে দাঁড়ায় আছেন, তিনি আস্তে আস্তে বলেন বেলাল জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর তো জনাব চতুর্দিকে যখন এই আওয়াজ শুনতে থাকছেন সকলে ছুটে মসজিদে আসছেন, আরে ভাই দারুণ মজা, সুবহানাল্লাহ এমন আহ্বান শুনতেছেন প্রিয় বন্ধুরা। এদিকে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতুল কাদিরে আছে, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক একই রকম স্বপ্ন দেখছেন, তিনিও স্বপ্ন দেখা, তিনিও এরকম উঁচা দৌড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এটা বয়ান করার জন্য। তিনি যখন পৌঁছছেন এবং এই ঘটনা বয়ান করলেন, আমি স্বপ্নে দেখি এক ফেরেশতা আসছেন, এইভাবে আজান শিক্ষা দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে উমর তোমার আগে আব্দুল্লাহ এসে খবর আমাকে পৌঁছে দিয়েছেন। একই স্বপ্ন অনেক সাহাবী দেখছেন, ষোলো সতেরো জন সাহাবী এই একই স্বপ্ন দেখছেন একই রাত্রে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানহু আলু যে আল্লাহর বান্দাদেরকে নামাজের দিকে ডাকার জন্য এইভাবে ফেরেশতার মাধ্যমে আজান এই মুবারক সিস্টেম দান করছেন, আর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাম শুনিয়া এত খুশি হয়েছেন যে মসজিদের মধ্যে মুয়াজ্জিন নিযুক্ত করছেন, হে বেলাল তুমি আজান দাও, এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজের সময় হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তুমি আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভোর রাতে আজান দিতেন, যাতে করে ওই সময় মাইক ছিল না, তো ওই সময় ভোর রাতে আজান দিতেন, লোকেরা যারা ঘুমে ছিলেন তো তারা ঘুম থেকে উঠতেন, তো তারা তাহাজ্জুদের নামাজ পড়তেন, আর আগে থেকে যারা জাগ্রত ছিলেন রাত ভরে ইবাদত করছেন, বেলালের আজান শোনার পরে এখন তারা কিছুক্ষণের জন্য এই ফজরের আগে আগে আরাম করে নিতেন। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একই আজান দিতেন মসজিদে নববীতে, শুনতেছেন প্রিয় বন্ধুরা, মক্কা মুকাররমাতে মসজিদুল হারামে আজান দিতেন হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের এত গুরুত্ব দিলেন যে মসজিদের মধ্যে মুয়াজ্জিন নিজে নিযুক্ত করলেন, আর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন রাষ্ট্র পরিচালনার মতো ভারী দায়িত্ব আমার উপর যদি ন্যস্ত না হতো আমি কোন মসজিদে মুয়াজ্জিন হয়ে আজান দিতাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, নামাজের আজানটা পর্যন্ত এত গুরুত্বপূর্ণ যে উমর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে উমর নবী হইতেন, সে উমর বলতেছেন যে নামাজের আজানটা পর্যন্ত এত গুরুত্বপূর্ণ এত দামি যে আমার যদি আমিরুল মুমিনিনের দায়িত্ব আমার উপর না আসতো, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আমার উপর না আসতো, কোনো মসজিদে আজান দেওয়ার এই মর্যাদা আমি অর্জন করতাম। ইসলামে আজান তো এত বড় জিনিস, আজান কোনো মামুলি জিনিস। হ্যাঁ, ডক্টর ইকবাল মরহুম বলছিলেন যে রহ গয়া রসমে আজান রুহে বেলাল ইনা রাহি, আজকে দুনিয়াতে আজানের নিয়ম তো চালু আছে কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রুহ নিয়ে আজান দিতেন সেই আজান আজকে কোথায়? শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো এই আজান পর্যন্ত চালু করলেন নামাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোর রাতে যখন উঠতেন লম্বা নামাজ, লম্বা রুকু, লম্বা সেজদা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন যে এত লম্বা সেজদা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে, যে আমার সন্দেহ লাগতো তার কি ইন্তেকাল হয়ে গেল কিনা, তিনি কি দুনিয়ার থেকে বিদায় নিলেন কিনা। তা আমি যদি মানুষের ইন্তেকাল হয় তো শরীর ঠান্ডা থাকে, সেই জন্য তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকে হাত দিয়ে দেখতাম যে ঠান্ডা হয়ে গেল কিনা শরীরটা, তো বলেন যে না দেখতাম যে না গরম আছে। তখন আমি বুঝতাম যে তার ইন্তেকাল হয় নাই, এখনো তিনি সেজদাই করতেছেন, লম্বা লম্বা সেজদা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন এক এক সেজদা করে আল্লাহর কসম সে আল্লাহ পাকের কদমের উপরে সেজদা করে, আল্লাহর কদম তো আরশে আজম থেকেও দামি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো বান্দা যখন সেজদা করে আরশের থেকে উচ্চ মর্তবার স্থানের ভিতরে আল্লাহ আল্লাহ পাকের সামনে সে সেজদা করে, এত এই মাথা কত দামি যে মাথা আল্লাহ পাকের সামনে সেজদা নত হয়। আর সে এখন একদল মুসলমান বলে যে জিকির করো আর কিছু আমল করো বস তোমার নামাজ মাপ। আল্লাহর কসম যারা নামাজ মাপ বলে, নামাজ পড়তে হবে না বলে, তারা ঝুট বলে, মিথ্যা কথা বলে, আল্লাহর আল্লাহর হুকুমের বাইরে বলে, রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের কথার বাইরে বলে, আল্লাহর কথার বাইরে আল্লাহ রসুলের কথার বাইরে যে কথা বলে তার কথা কুশ্চিন গেল সহি কথা না, সেটা জান্নাতে যাওয়ার কথা না, নিঃসন্দেহে সেটা জাহান্নামের রাস্তা। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন মান আহাদা সাফি আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দুন, আমি তোমাদেরকে যা কিছু দিয়ে গেলাম এর মধ্যে যদি কেউ নতুন কথা বানায় সেই কথা কুশ্চিন গেল আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। এই জন্য নামাজের নামাজ ত্যাগ করার জন্য যারা বুদ্ধি দেন, পরামর্শ দেন আর বলেন যে আমরা ওলি আল্লাহ মানুষ, আমরা যেটা বলি সেটা সহি, ওলি তাকে বলে যে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের গোলামীর নূর ও নূরানি জিন্দগিওয়ালা, রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের আনুগত্য এবং গোলামীর জিন্দগি যার মধ্যে নাই সে কুশ্চিন গেল আল্লাহ পাকের ওলি হইতে পারে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক বুজুর্গ বলছেন গার হাওয়া পে উড়তা হুয়ো রাত দিন তার চলে না, সে তাকে শয়তান মনে করবে। পশ্চিম কালো সে ইসলামের রাস্তায় নেই, পশ্চিম কালো সে জান্নাতের রাস্তায় নেই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কোরআন শরীফ আমাদের হেদায়তের কিতাব, মূল কিতাব কোরআন শরীফ, সেই কিতাবের মধ্যে মহান রব্বুল আলামিন তো আল্লাহ এবং রসুলকে আল্লাহর হুকুম মানতে বলছেন, রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের তরিকার উপর চলতে বলছেন। রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম একবার সফরের মধ্যে ছিলেন, রাত্রিবেলা যখন আরাম করবেন তখন বললেন যে আমরা সকলে ক্লান্ত শ্রান্ত, তো আমাদের মধ্যে কে এই সকলে ঘুমায় পড়ার পরে কে আসো যে আমাদের সকলকে ঘুম থেকে জাগায় দিবে, আমিও ঘুমাবো আমিও আরাম করব। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, যে আমি জাগনা থাকবো, আমি জায়গা থাকবো এবং আমি সকলকে উঠিয়ে দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি যদি ঘুমায় যাও তখন কি হবে? ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমাবো না, আমি জাগনা থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার যতটা মনে আছে হাদিসের কথা বারবার বললেন যে বেলাল তুমি যদি ঘুমায় যাও তো কি হবে? হযরত বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমাবো না, আমি জাগনা থাকবো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জাগনা থাকলেন, বাকি সকলে একদম সফরের ক্লান্তিতে ঘুমে একদম বিমূর হয়ে গেলেন। বাস হযরত বেলাল খুব অ্যাটেনশন যে ফজরের সময় আমি আজান আমি ডাকবো, সকলকে জাগাবো, আজান দিব, আর একদম ওই পূব আকাশের দিকে তাকায় আছেন যে খালি সোবে সাদেক হলেই হলো, তুমি একটু শহর দিকে, হ্যাঁ সোবে সাদেকটা হলেই হলো, ফজরের রক্ত হলেই বস আমি সকলকে উঠে দিব। তো এখন হযরত বেলাল ওদিকটা পূব আকাশের দিকে তাকায় থাকতে 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 হঠাৎ করে এমন প্রচন্ড ঘুমে ধরছে বেলালের কোনো খবরও নেই, কোনো হুশ নেই, কোনো খোঁজ খবর নেই, উনি একদম পুরা ঘুমে ডুবে গেছেন, বিলকুল বেখবর হয়ে গেছেন, আর তো কেউ জাগে নাই। এর মধ্যে জনাব সূর্য উঠে গেছে, সব এখনো একদম আরামসে ঘুমে, ঘুম আর ঘুম, ঘুম আর ঘুম, ক্লান্ত শরীর সকলের। এর ভিতরে যখন সূর্য উদয় হলো, সূর্য অনেকটা উপরে উঠে গেছে, আর সূর্যের আলো পড়ে কিরণ পড়ে সর্বপ্রথম জাগছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফজর রক্ত চলে গেছে। এরপরে রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম ডাক দিলে সকলে উঠতে থাকছেন, সব উঠছেন। রসুল পাক সাল্লাহ আলাইসলাম বেলালকে ডাকলে হজরত বেলাল বললেন, ইয়া রসুল্লাহ আমি তো অনেক চেষ্টা করছি কিন্তু বেলাবত নিয়ে আয় না, আমার চোখের লোক আমি পারলাম না, ও যে কখন ঘুমিয়ে গেছে আমি জানি না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, বান্দা যখন এইরকম অক্ষম হয়ে যায় আল্লাহ পাকের নিকটে দোষনীয় কিছু হয় না, বান্দা চেষ্টা করছে কিন্তু বান্দা পারে নাই, ফেল হয়ে গেছে। খুলিকাল ইনসান জাইফা, আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে হে মানুষ তোমাদেরকে সৃষ্টি করছি আমি এরকম ভাবে, অনেক শক্তিশালী না তোমরা দুর্বল দুর্বল। এজন্য বান্দা নিজের দুর্বলতা স্বীকার করে আল্লাহ পাকের নিকট মাফ চেয়ে নিলে হয়ে গেল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আরে এখানে শয়তান আসছে, আইসা এই সব তোমাদের সবগুলোর ঘুম পাড়াইছে, চলো এখান থেকে আমরা চলি। দূরে এক জায়গায় গিয়ে বললেন চলো সকলে উজু করো, সমস্ত সাহাবায়ে কেরাম উজু করলেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চলো আজান দাও, আজান হলো, একামত হলো, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হলেন এবং ফজরের নামাজ জামাতের সাথে কাজা করলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, যে তিনি না হলে না আসমান পয়দা হইতো না জমিন পয়দা হইতো না, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানাইতেন না কাউকে বানাইতেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম তিনি সকলের শ্রেষ্ঠ। তো তার নামাজটা পর্যন্ত যদি ছুটলে কাজা করা লাগে, তার কোন হুজুর কেবলা এরকম এরকম হইতে পারেন যে যার নামাজ পড়াই লাগবে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহিস সালামের নামাজ ছুটছে ইচ্ছাকৃত না, সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভাবে। সেই নামাজ যদি কাজা করতে হয়, হ্যাঁ, কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম জারি করে দিয়ে গেছেন এবং তিনি পরিষ্কার ভাষায় ওই মুহূর্তে তখন বলছিলেন, মান নামা আন সালাতিনা ওয়া নাসিয়াহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা বিস্তাইকাযা ফাইন্না যালিকা ওয়াক্তুহা আও কামা ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো এরকম আজকের দিনের মতো তোমাদের কেউ যদি এরকম মনে করো ঘুমাইছো পরে উঠতে পারো নাই, ঘুমের মধ্যে নামাজের রক্ত শেষ হয়ে গেছে, অথবা এরকম হলো কোন কাজের ব্যস্ততার মধ্যে ডুবেছিল তোমার নামাজের ওয়াক্ত যে চলে গেল তোমার সেদিকে খেয়ালই নেই, ভুলে তোমার নামাজের সময় শেষ হয়ে গেছে, এরকম যদি হয় এখন হঠাৎ মনে পড়ল হ্যাঁ আমার তো নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে, তো ওই সময় তুমি নামাজটা পড়ে নাও আর দেরি করো না, উযু করো নামাজ পড়ো। অথবা ঘুম থেকে যে যখনই জাগছো মকরু ওয়াক্ত যদি না হয় এটা ব্যাখ্যা করে বলতে হচ্ছে, তাহলে সাথে সাথে ওই মুহূর্তে নামাজ পড়ো, ফজরের নামাজের ওয়াক্ত মতো তুমি জাগো নাই, ঘুম থেকে যখন জাগছো উযু করো জলদি নামাজ পড়ো, এখন অন্য কোন কাজের ব্যস্ত হইও না। কি কথা বুঝছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের সব কিছুর জন্য মডেল। নামাজ ছুটলে সেক্ষেত্রে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নমুনা হিসাবে দেখাইয়া দিয়েছেন। হ্যাঁ, এরকম এজন্যই ফুকাহায়ে কেরাম লিখছেন যে ফজরের নামাজ অথবা এশার নামাজ যদি কারো ছুটে আর দিনের বেলা সে এই নামাজ জামাতের সাথে পড়ে, একলা যদি পড়ে তো তার এরকম কেরাত জোরে পড়তে হবে না, কেরাত আস্তে আস্তে পড়বে, হ্যাঁ সূরা কেরাত। আর যদি জামাতের সাথে পড়ে তো ফজর হোক আর এশা হোক দিনের বেলাও যদি এটা পড়ে তাহলে তখন তার একামত দিতে হবে, আজান একামত দিয়ে জোরে পড়তে হবে, হ্যাঁ কেরাত জারি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এইখানে আমার এই বিষয়টা আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ ছুটলো আর সেই নামাজ তিনি কাজা পর্যন্ত করলেন আর কোন সাহাবি বাদ ছিলেন না, সব সাহাবি পিছনে দাঁড়ায় সেখানে নামাজ কাজা করছেন এবং এক এক সাহাবির মর্তবা এত বড় যে লাখ কোটি বড় পীর জিলানি, লাখ কোটি ওমর ইবনে আব্দুল আজিজ, লাখ কোটি মুজাদ্দিদ আলফি সানির চেয়ে এক এক সাহাবির পায়ের ধুলার মর্তবাও অনেক বড়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধ করতে গিয়া ঘোড়ার খুরের আঘাতে যে ধুলাগুলো যে ওই ঘোড়ার নাকের ভিতরে ঢুকছিল, যে আমি ওমর ইবনে আব্দুল আজিজের চেয়ে সে হযরত মুয়াবিয়ার ঘোড়ার নাকের ওই ধুলার মর্তবা অনেক বড়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের নামাজ মাপ নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ মাপ নাই, আর আমরা এসা কামিল হয়ে গেছি যে আমাদের নামাজ মাফ হয়ে যায়, এটা কোন তরিকা ভাই? জিকিরের বরকতে নামাজই মাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির কম কম করতেন নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিকির কম করতেন? মারিফাতের বরকতে জিকির নামাজ মাপ? যে মারিফত পয়দা হলে নামাজ মাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর মারিফত ছিল না, আবু বকর সিদ্দিকের মারিফত ছিল না, উমর ফারুক হযরত উসমান আলী রাদিয়াল্লাহু আনহু এর মারিফত ছিল না। এত বড় দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মারিফত ওয়ালা যারা, আল্লাহর মহব্বত ওয়ালা যারা, আল্লাহর ইশক ওয়ালা যারা, তো তাদের নামাজ একত্র মাফ নাই। তা আমাদের নামাজ মাফ হওয়া এটা কিভাবে সম্ভব হইতে পারে? এটা সম্পূর্ণ ভুল ধারণা এবং ইবলিসের ধোঁকা। এটা নিজের জিন্দগিকে বরবাদ করা আর জাহান্নামের আগুনে গিয়া ঝাঁপায় পড়া ছাড়া এর কোন পরিণতি হইতে পারে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এর চেয়ে এক আশ্চর্যজনক ঘটনা আমি শোনাবো, সেটা হলো নামাজ সম্পর্কে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যখন বিদায় হবেন তার আগে কয়েকদিন পর্যন্ত তিনি অসুস্থ, এত দুর্বল যে বিছানার থেকে নিজে উঠতে পারেন না, কয়েকজনের ধৈর্য তাকে উঠায় বসাইতে হয়, এইরকম হালত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যতক্ষণ বর্তমান থাকেন কারোর জন্য ইমামতি করে নামাজের জায়েজ নেই, নবী তখন ইমাম হবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা অসুস্থ যে এখন তিনি আর নামাজের ইমামতি করার ক্ষমতা নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘর ছিল, হুজরা ছিল, হুজরা মুবারক ছিল একদম মসজিদ নববীর সঙ্গে লাগালাগি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা কে দিয়া খবর দিলেন যে আবু বকরকে নামাজ পড়ায় দিতে বলো। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আয়েশা তুমি যাও গিয়া বলো যে আবু বকর বুড়া মানুষ এবং দিল নরম, রকিকুল কল, দিল বহুত নরম, তো আপনি ওমরকে দিয়া নামাজ, ওমরকে বলেন নামাজটা পড়ায় দিতে, আবু বকরকে না। হযরত আয়েশা গেলেন, তো গিয়া বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, না মুসনাদে আবি হানিফাতে রিওয়ায়াত আছে। হ্যাঁ হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন, না তুমি যাও গিয়া আবু বকরকে বলো। শুনতেছেন, আবু বকরকে বলো, আবু বকরই নামাজ পড়ায় দিবেন। এইবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে একলা আমি তো পারবো না, হযরত হাফসাকে সাথে নিই। হাফসা রাদিয়াল্লাহু তাআলাকে সাথে হযরত আবু বকরকে গিয়া বলছিলেন, বললে পরে হযরত আবু বকর বললেন যে তুমি হাফসাকে সাথে নিয়ে আর দুজন মিল্লা বলো যে উমরকে যাতে ইমাম বানায় দেওয়া হয়। বললো যে আমি দিল নরম, আমি নামাজের মধ্যে কান্নাকাটি করি না, চিল্লা সহ্য করতে পারি কিনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আসতেছেন না, আমি নামাজে দাঁড়াবো, আমি পারি কিনা নিজেকে সামাল দিতে, এজন্য তুমি বলো, তোমরা দুজন যাও গিয়া বলো যে না হযরত, না আবু বকর বললেন তোমরা দুজন গিয়া বলো। তো এরপরে দুজন গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে বললে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে ইউসুফ আলাইহিস সালামের কাছে যে মেয়েরা ছিল নানান কথা বলছিল ওই রকম তোমরাও শুরু করছো, যাও গিয়ে আবু বকরকে বলো, আবু বকরই নামাজ পড়ায় দিবেন। আনতুন্না সাওয়াহিব ইউসুফ, হ্যাঁ না। পরে এইবার ওনারা দুই ভীষণ ভয় পাইছেন, যার কথা বলা যাবে না, উপায় নেই, গিয়া বলছেন যে আপনাকেই নামাজ পড়ার নির্দেশ দিচ্ছেন, আমরা এত কিছু বলার পরে তিনি শুনেন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হলেন, আল্লাহু আকবার, নামাজ শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর হুজরা মুবারক মসজিদ নববীর একদম সাথে লাগালাগি, যেখানে রওজা শরীফ আছে না, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মুবারক। তো এখানে তো একদম মসজিদ নববীর সাথে এই হুজরা, যে এখানে এইদিকে দরজা ছিল, তা পর্দা দেওয়া ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পর্দা উঠাও, ওরা যে নামাজ পড়ে আমি একটু দেখি। আহা হা, নামাজের দৃশ্যটা দেখার জন্য পর্যন্ত তিনি দেওয়ানা হয়ে আছেন, পাগল পাড়া হয়ে আছেন, ছটফট করতেছেন যে নামাজের দৃশ্য দেখবেন, কেসা মজাদার নামাজের দৃশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজের দৃশ্য দেখলেন, বললেন যে দুইজন ডাকাও, দুইজনকে ডাকায় আনা হয়েছে, বললেন যে আমাকে নিয়ে চলো, তোমরা আমাকে উঠাও, আমাকে নিয়ে চলো, আমি মসজিদে যাব। এই অবস্থা যখন তিনি উঠতেই পারেন না, আমাকে উঠাও আমি মসজিদে যাব, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো দুর্বল, আবু বকর নামাজ পড়াচ্ছেন, আপনি না গেলেই কি হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আমাকে বাধা দিও না, আমি নামাজে যাব। এরপরে দুইজন আয়েশা ধরাধরি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে যেতেছিলেন মসজিদের দিকে, সে তখন এই অবস্থা যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনো পা মাটির উপর হেসড়ে হেসড়ে টানা হইতেছে, মানে মাটির থেকে পা দুইটা উঠাইতে পারতেছেন না, এতটা দুর্বলতা। এই অবস্থায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের পাশে গেলে হযরত আবু বকর মনে করছেন কি জানি, তাহলে আল্লাহ রসুলের সঙ্গে আসার পরে আমার তো ইমামতি করা চলে না, নবী যেখানে মৌজুদ সেখানে উম্মতি ইমামতি করতে পারে না। হযরত আবু বকর যখন সরতে চাইলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিলেন তুমি নিজের জায়গায় থাকো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে বসে গেলেন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইমাম থাকলেন। আর হযরত আবু বকর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকবীরের আওয়াজ শুনে শুনে জোরে তাকবীর বলতেন, পুরা সব মুসল্লিরা হযরত আবু বকরের তাকবীর শুনে শুনে এই পুরা নামাজ পড়তে থাকতেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এমনটা অসুস্থতা এমনটা সীমাহীন দুর্বলতার মধ্যে পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম যে নামাজের জন্য দেওয়ানা হইয়া পাগল পাড়া হইয়া আল্লাহর ঘরে ছুটে আসছেন, সেই নামাজ সম্পর্কে দুনিয়াতে এই কথা বলা যে অন্তরে মারেফত পয়দা হলে আল্লাহর মারেফত পয়দা হলে মহব্বত বেশি হয়ে গেলে এসকে এলাই অর্জন হয়ে গেলে ওলি আল্লাহ হয়ে গেলে কুতুব কুতুব আবদাল হয়ে গেলে গাউসে জমান হয়ে গেলে তখন আর নামাজ পড়া লাগবে না, এটা সহি কিভাবে হয়? শুনতেছেন প্রিয় বন্ধুরা, এবং আমাদের উপমহাদেশের মানুষদের এটা সৌভাগ্য যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে এই অঞ্চলের মুসলমানরা ব্যাপকভাবে মহব্বত করে, এটা মস্ত বড় সৌভাগ্যের বিষয়। কোন আলেমকে মহব্বত করা, কোন আল্লাহর ওলিকে মহব্বত করা মস্ত বড় সৌভাগ্য, কিন্তু সেই সৌভাগ্য আমাদের ধরে রাখার চেষ্টা তো করতে হবে। হ্যাঁ, মানুষ ওলি হয় কিভাবে? কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, আল্লা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, হ্যাঁ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে আমার ওলি হও তাহলে আর কোনো তোমার টেনশন করা লাগবে না, কোনো ভয় ভীতি আশঙ্কা কিছু থাকবে না, এই ক্ষতি হবে সমস্যা হবে এই পেরেশানি হবে হা এটা ছুটে গেল না, কোনো কিছু হারানোর কোনো পেরেশানি নাই এবং কোনো ভয় আতঙ্কেরও কোনো বিষয় থাকবে না যদি তোমরা আমার ওলি হও। আর আল্লাহর ওলি হওয়ার কি তরিকা? আল্লাহ পাক নিজে কোরআন শরীফে বলেন যে আমার ওলি হওয়ার সিস্টেম হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যে সকল বান্দারে ঈমান আনলো সারা জীবন আল্লাহ পাকের হুকুমের উপর জিন্দেগি কাটাইয়া দিল। ইয়াত্তাকুন মানে যে তমাম তাফসীরের কিতাবে যে কিতাবে আপনি খুলবেন, তাফসীরে জালালাইন শরীফ, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মাজহারি, তাফসীরে সালাবি, তাফসীরে আল বাহরুল মুহিত, যে কোনো তাফসীরের কিতাব খুললে একটাই ব্যাখ্যা পাবেন যে তাকওয়ার মানে হলো মামুরাত শরিয়ার উপর আমল, মানহিয়াত থেকে পরহেজ করা, অর্থাৎ আল্লাহর আদেশগুলো মানা এবং আল্লাহর নিষেধগুলো মানা। আল্লাহর আদেশ নিষেধ মাইনা চললেই তো সে এটা আল্লাহ পাকের বলি হয়ে গেল। জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, আল্লাহর আদেশ নিষেধগুলো পূর্ণভাবে মাইনা চলা, এইরকম মানুষ সে আল্লাহ পাকের বলি হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো কোরআন শরীফে আল্লাহ পাক তো ওলি হওয়ার রাস্তা বাতলাইয়া দিচ্ছেন, রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের তরিকা যে পূর্ণভাবে অনুসরণ করে সেই হয় আল্লাহ পাকের বলি। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে ওই সকল বান্দারা যারা যাদের উপর আমার মেহরবানি আছে আমার অনুগ্রহ আছে তোমরা তাদের পথ অনুসরণ করো, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াসসিদ্দিকীন ওয়াশুহাদা ওয়াসসালিহীন ওয়াহাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ পাকের নবী রাসূলগণ সিদ্দিকীন সালিহীন শুহাদা তারা হলেন নমুনা এবং তারা চমৎকার তোমাদের পথ প্রদর্শক, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন। তো প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তারা তো সকলে সিদ্দিকীন ছিলেন, যে কোনো সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঈমান ও ইসলাম কবুলের সাথে সাথেই তিনি সিদ্দিকীনের মর্তবা প্রাপ্ত হয়ে যেতেন, কারণ এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তারানি ওয়াক্তার লি আসহাবান ওয়া আসহারান ওয়া আনসারান, আল্লাহ পাক নিজে নবী হিসাবে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে সব নবীদের শ্রেষ্ঠ হিসাবে আমাকে নির্বাচন করছেন, আর আমার সাহাবি কারা হবেন আল্লাহ পাক নিজে নির্বাচন করছেন। তো আল্লাহ পাক নিজে যাদেরকে রাসূলের সাহাবি হিসাবে নির্বাচন করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মর্তবা কত বড় হতে পারে। আর কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, উলাইকা উলাইকাল্লাযীনা তাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে উনাদের দিলকে তো আমি একদম যাচাই বাছাই করে খালেস আল্লাহর ভয় তাকওয়া আল্লাহর হুকুম মানার জন্য পছন্দ করে নিছি, নির্বাচন করে নিছি। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে ওয়াল্লাযীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীন মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাউহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিযওয়ানা সীমাউম ফী উজুহিম মিন আসারি সুজুদ। আল্লাহ পাক বলেন যে মুহাম্মদ তো আমার রসুল, আর তার সঙ্গে যারা থাকেন, যার একটুখানি সঙ্গ যারা লাভ করছেন সব সাহাবা, তো বলেন যে তারা তো কাফেরদের বিরুদ্ধে বজ্র কঠোর, আর মুমিনদের ব্যাপারে তারা একদম কোমল, এইরকম উঁচু মানের তারা বলি আল্লাহ। আর তাদেরকে দেখলেই দেখবে তোমরা আমি আল্লাহকে নিয়ে তারা সর্বদা ব্যস্ত, এই নামাজে এই রুকুতে এই সেজদাতে মশগুল, এবং তারা হালাল রুজি উপার্জন করেন, হারামের দ্বারে কাছে তারা নাই, আর জীবনের সর্বক্ষেত্রে তারা এক আল্লাহ সন্তুষ্টির জন্য বেচায়েন এবং বেকুল থাকেন। এইরকম উন্নত আখলাক চরিত্র জিন্দগি যাদের হয় তারা নিঃসন্দেহে সিদ্দিকীনই হন। তো আল্লাহ পাকের কোরআনের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসের আলোকে সব সাহাবা তো সিদ্দিকীন ছিলেন, তো এই সিদ্দিকীনের মধ্যে কোন সাহাবি কি বেনামাজি ছিলেন? এক এক ভক্ত নামাজ ত্যাগ করাও বৈধ মনে করতেন এমন কি কেউ ছিলেন? এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মান আকামা সালাতা ফাকাদ আকামা দ্বীন, যে ব্যক্তি নামাজ সুন্দরভাবে পূর্ণভাবে জীবনভর ধরে রাখলো সে তো পূর্ণ দ্বীনকে জীবনে কায়েম করলো। ওমান তারাকা সালাতা ফাকাদ হাদামা দ্বীন, আর যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে আল্লাহর দ্বীনকে ধ্বংস করে দিল। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আমার ভাইরা, এই পাঠটা হঠাৎ করে এসে কেন এখানে তো লম্বা হয়েছে আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বন্দেগী করার জন্য কবুল করেন, যে মৃত্যু পর্যন্ত যেন আমরা নামাজটা পড়ে যেতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শের জীবনে যখন শরীর তার ভারী হয়ে গেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তো এক ভক্ত নামাজ বাদ দেন নাই, এবং তাহাজ্জুদের নামাজ শুরু জীবনে পড়তেন আট রাকাত, তাহাজ্জুদ শুরুর আগে দুই রাকাত পড়তেন, তাহাজ্জুদ মধ্যখানে আট রাকাত পড়তেন লম্বা লম্বা, শেষ দিকে ফিনিশিং আবার দুই রাকাত পড়তেন সংক্ষিপ্ত, শুরুতে দুই রাকাত সংক্ষেপ, শেষে দুই রাকাত সংক্ষিপ্ত, আর মধ্যখানে ভারী ভারী আট রাকাত, এইরকম মোট বারো রাকাত নামাজ পড়তেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু জীবনে। আস্তে আস্তে কমাইতে থাকছেন শরীরের দুর্বলতার কারণে, কখনো ছয় রাকাত, ফের কখনো চার রাকাত, কখনো দুই রাকাত, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত এহতেমামের সাথে এত গুরুত্বের সাথে পড়তেন না, আর পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়তেনই। তো নামাজ হলো আস-সালাতু মিরাজুল মুমিনিন, বান্দা যখন নামাজ পড়ে আল্লাহর সঙ্গে তার মিরাজ নসিব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেলেন তো সেখানে আল্লাহ পাক বললেন যে হে মুহাম্মদ, আপনার উম্মতের জন্য আমি পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। কত ওয়াক্ত? পঞ্চাশ ওয়াক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ খুশি হলেন যে এক এক সেজদা করব নামাজের মধ্যে আল্লাহ পাকের কদমে, এইরকম পঞ্চাশ ওয়াক্ত নামাজে কতবার আল্লাহর কদমে সেজদা করার গৌরব সম্মান এবং মর্যাদা এই দৌলত নসিব হবে, তিনি খুশিতে ফিরে আসছেন। আসমানে ফিরতে সময় আসমানে মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছে, তিনি বললেন যে উম্মত তো আমি চড়ায় আসছি, এই জন্য আমার অভিজ্ঞতা আছে, এতগুলো নামাজ ওরা পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে ফেরত যান, গিয়ে আবার সুপারিশ করেন যে আপনি কমায় দেন, নাহলে ওরা পারবে না, সে গুনাহগার হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। তো মূসা আলাইহিস সালামের পরামর্শে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকট গিয়া বললেন যে হে আল্লাহ, আমার উম্মত ওরা পারবে না, তো আপনি কমায় দেন। বলে যে আচ্ছা পাঁচ ওয়াক্ত কমায় দিলাম, ৪৫ থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলেন, ৪৫ ওয়াক্ত আছে, পাঁচ খতম, পাঁচ ওয়াক্ত বাদ, খুশি হয়ে আসছেন। মূসা আলাইহিস সালাম অপেক্ষায় ছিলেন যে আসুক দেখি কি খবর, আবার খবর নিব। মূসা আলাইহিস সালাম বললেন যে কি খবর? বলে ৪৫, আরে এটা পারবে না, আপনি আবার যান। তা আবার গেছেন, গেলে আল্লাহ পাক বলছেন যে ঠিক আছে আরো কমায় দিলাম, এবার ৪০ শক্ত পড়বে প্রতিদিন, প্রতিদিন ৪০ শক্ত। ফিরলে মূসা আলাইহিস সালাম আবার ধরছেন যে কি খবর? বলে ৪০, আরে পারবে না ওরা, আরো কমান। আবার গেছেন, তো প্রতিবারে গেলে এই পাঁচ শক্ত, এইবার ৩৫ হয়েছে, আরেকবার গেলে ৩০ শক্ত, এইভাবে যাওয়ার আশা, যাওয়ার আশা, বারবার 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 বারবার, সর্বশেষ যখন ১০ শক্ত নিয়ে আসছেন, মূসা আলাইহিস সালাম বললেন যে আপনার উম্মত তাও পারবে না, আপনি জানতো, গিয়ে আবার বলেন, সুপারিশ করেন যাতে আরো কমায় দেয় আল্লাহ তাআলা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল, আপনাকে তো আমি দয়াই দয়া, রহমতি রহমত বানাই পাঠাইছি, যে একটা কথা শুনলেই দিলে লাগতো যে ও আমার উম্মতের কষ্ট হবে, যাই তাহলে আমি আবার যাই। তো আবার গেছেন, গিয়ে বলছেন যে আল্লাহ দশ অক্ত ওরা পারবে না। ঠিক আছে তো যান, পঞ্চাশ অক্তের জায়গায় কমাইতে কমাইতে দশ দিলাম, আচ্ছা আরো পাঁচ কমাই দিলাম, যে খালি পাঁচ অক্ত পড়বে প্রতিদিন। মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলে বললেন যে কি খবর, বলে পাঁচ অক্ত, বলে ও এইটাও ওরা পারবে না, বলে আমি আর যাইতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আর যেতে পারবো না। এই পর্যন্তই আল্লাহ পাক বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো খালি পাঁচ ওয়াক্ত আপনার হুকুম করলাম আপনার উম্মতের জন্য, কিন্তু আমি ওয়াদা করলাম ওরা প্রতিদিন পড়বে পাঁচ ওয়াক্ত, আমি প্রতিদিন ওদেরকে কমপক্ষে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আল্লাহ পাক তো পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করছিলেন, সেখান থেকে কমতে কমতে পাঁচ ওয়াক্তে আয়েশা ফাইনাল হয়েছে। তারপরে আর আল্লাহ পাক কমাইতে রাজি হন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কমানোর জন্য পরামর্শ এবং সুপারিশ করতেও রাজি হন নাই। তো পাঁচ ওয়াক্ত নামাজ তাহলে গেল কোন দিকে? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়া এত বড় দৌলত উম্মতের জন্য নিয়ে আসছেন, যে নামাজ কি কোনো খেল তামাশা? নামাজ তো মেরাজ আল্লাহর সঙ্গে, সেই নামাজের মুআমালা আমরা যেন সতর্ক থাকি। এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু নূর ওয়াস-সাদাকাতু বুরহান ওয়াস-সাওমু জুন্না ওয়াল-কুরআনু হুজ্জাতুন লাকা আলাইক কুল্লুন নাস ইয়াগদু ওয়া বায়ু নাফসাহু ফামুতুহা মুবিকুহা আও কামা ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ তো এর সর্বাঙ্গ নূরই নূর, আস-সালা নূর, নামাজের সর্বাঙ্গ নূরই নূর। বান্দা যখন নামাজ পড়েন নূরের ভিতরে ডুবে যায়, একদম তার চোখে নূর, তার জবানে নূর, তার অন্তরে নূর, তার সর্বাঙ্গে নূরই নূরে ভরপুর হয়ে যায় নামাজের মধ্যে। এবং যারা আউলিয়া কেরাম তারা সেজদা করতে সময় অনুভব করেন যে সীমাহীন নূরের মধ্যে তারা হারিয়ে গেছেন, যা নামাজের দাঁড়ায় থাকা অবস্থা তারা বুঝতে থাকেন আপাদ মস্তক আল্লাহ পাকের সীমাহীন নূর ও তাজাল্লির ভিতরে ডুবে আছেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে যারা সাচ্চা মানুষ খাঁটি আল্লাহ ওয়ালা তারা উপলব্ধি করে যে নূরে উদর ইউমনু ইউসরু তাতফা বরসরামবর গর্দন মানিন্দে তো। মাওলানা রুমি বলেন যে আল্লাহ পাকের নূর ডাইনে বায়ে চতুর্দিকে আল্লাহ পাকের নূর দ্বারা আমি বেষ্টিত হয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের মহব্বত দান করেন, নামাজের আজমত নসিব করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমনটা তোমরা নামাজ পড়তে দেখলা এইটার অনুসরণ করে তোমরা নামাজ পড়বা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতেন সাহাবায়ে কেরাম, সাহাবাদেরকে ফলো করতেন তাবেঈন, তাবেঈনদের ফলো করতেন তাবে তাবেঈন। এইভাবে উম্মতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের তরিকা এই পর্যন্ত পৌঁছে, যারা উলামায়ে দ্বীন থেকে নামাজ শিখেন তারা যেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নামাজ শিখলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন যে ইযা কুনতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতা মুয়াদ্দিন, যখন তুমি নামাজও দাঁড়াও তো তখন মনে করবা যে হায় রে আমার জীবনের হয়তোবা আজকে শেষ নামাজ। এত সুন্দরভাবে, এত গভীর মনোযোগে, এত গুরুত্বের সাথে তুমি আজকে নামাজ তুমি আদায় করবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই যে নামাজের মধ্যে শুরুতে আল্লাহ আকবার, তারপরে সালা, তারপরে আউযু, তারপরে বিসমিল্লাহ, তারপর আলহামদুলিল্লাহ সূরা, তারপর একটা সূরা মিলানো, রুকু করা, সিজদা করা, আত্তাহিয়াত পড়া, দোয়া কুনুত পড়া, ভিতরের মধ্যে এই সব তো সবিস্তারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। যদি নামাজ পড়ার কোনো দরকার না থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার হাজার হাদিসের মধ্যে এত বিস্তারিতভাবে নামাজের শিক্ষা দিলেন কি জন্য? এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, মুসলিম শরীফে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজ পড়ি নামাজের সর্বশেষে আল্লাহ পাকের নিকট কি বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, তখন তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এই যে দোয়া আমরা পড়ি না নামাজের শেষে, এটা আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করলে তার উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নামাজের ফিনিশিং এ এই দোয়া পড়বে। নামাজের ফিনিশিং এর দোয়া পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বাতলাইছেন, দুই সেজদার মাঝখানে কি দোয়া পড়বো, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি, এ আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার প্রতি রহমত দান করেন, আমার প্রতি দয়া করেন। এত কিছু বিস্তারিত শিক্ষা দিয়েছেন যে নামাজের মধ্যে কোন সময় আলহামদুলিল্লাহ পড়তে হবে, কখন পড়তে হবে না, সূরা পড়তে হবে কি হবে না, সবই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। দিনের বেলা নামাজের মধ্যে কেরাত জোরে পড়া যাবে না, রাত্রিবেলার নামাজগুলো মাগরিব এশা এবং ফজর এগুলো আওয়াজ আওয়াজ সহকারে, আওয়াজ বুলন্দ করে অর্থাৎ আওয়াজ সহকারে কেরাত পড়তে হবে যখন জামাতের সাথে নামাজ পড়া হবে। এই সব তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন। যদি নামাজই না পড়তে হবে তো এই বিস্তারিত কেন শিক্ষা দিলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বুঝ দান করেন, সব কুফর থেকে, শিরক থেকে, বেদআত থেকে, সব গুমরাহি থেকে, সব ভুল পথ থেকে আমাদেরকে এবং সমস্ত মুসলমানকে আল্লাহ পাক হেফাজত করেন। হযরত বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত বুজুর্গ ছিলেন, গাউস ছিলেন। হযরত বড় পীর জিলানী কয়েকটা নামাজ বাদ দিছেন কোন? যারা হযরত বড় পীর জিলানীর জীবনী পড়ছেন আপনাদের কারো জানা আছে? বড়পুর জিলানী রহমতুল্লাহ আলাইহি মোট কয়েকটা নামাজ পড়তেন নাকি পড়তেনই না, বাদ দিছিলেন? শেখ বাহাউদ্দিন নকশবন্দী রহমতুল্লাহ কয়েকটা নামাজ বাদ দিতেন? মুজাদ্দিদ আলবে সানী রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়তেন না, পড়তেন না? নিজামুদ্দিন আউলিয়া তিনি নামাজ পড়তেন কি পড়তেন না? খাজা মঈউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি নামাজই ছিলেন না বেনামাজই ছিলেন? শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক জমানা এরকম ছিল যে হযরত খাজা মঈউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি জীবনীতে লিখছেন যে এমনটা অবস্থা ছিল আল্লাহর জিকিরে, আল্লাহর ধ্যানে এমনটা তিনি বিভোর থাকতেন, দুনিয়ার কোনো কিছুর হুশ থাকতো না, এইরকম বেখবর থাকতেন। ওই সময় হযরত খাজা মঈউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি তার দুইজন খাদেমকে নিয়োগ করলেন এবং বললেন যে দেখো, যখনই নামাজের সময় হয় আমি যতই ধ্যানমগ্ন এবং বিভোর থাকি না কেন, অবশ্যই তোমরা আমাকে জাগাবে, আমাকে উঠাবে, আমাকে হুশে আনবে, যাতে আমি ওই সময় নামাজটা পড়ে নিতে পারি। তো ওই খাদেম দুইজন নামাজের সময় হলে দুই খাদেম তখন বলতেন আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। হযরত খাজা মঈউদ্দিন চিশতির কোনো খবরই থাকতো না, তিনি বলতেই পারতেন না, কোনো হুশ থাকতো না। এরপরে ওই হযরত খাজা মঈউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নির্দেশ মোতাবেক দুই বাহুতে ধরে তখন তারা নাড়া দিতেন, নাড়া দিলে তখন তিনি চোখ খুলতেন এবং হুশে আসতেন এবং বলতেন কি ব্যাপার। তখন ওনারা দুজনে বলতেন যে হযরত নামাজ নামাজ নামাজ, নামাজের সময় হয়ে গেছে। বলে হ্যাঁ, তোমরা বিলকুল ঠিক করছো, আমাকে হুশে নিয়ে আসছো নামাজ পড়ার জন্য। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে সত্য রাস্তা, সিরাতুল মুস্তাকিমের রাস্তা, জান্নাতের কোনো রাস্তা নাই। এরপরে তিনি উযু করতেন, নামাজ পড়তেন, তারপরে আবার ধ্যানের একদম ভীষণভাবে ধ্যানমগ্ন হয়ে বিভোর হয়ে যেতেন আল্লাহ পাকের মহব্বতের ধ্যানে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো এইরকম অবস্থা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এই ঘটনা সম্পর্কে বলেন যে এইরকম যখন নাকি তার হুশ পর্যন্ত থাকতো না, এইরকম সময় যদি তিনি নামাজ নাও পড়তেন তবুও তো গুনাহ হতো না, কারণ সে মানুষ যখন বেহুশ হয়ে যায় ওই সময় তার নামাজ পড়া লাগে না, এরপরে যখন হুশে আসে ওই নামাজগুলো কাজা করে নিতে হয়। তো তার নামাজ কাজা করেও নিলেও তো হইতো, কিন্তু তিনি শরীয়তের প্রতি এত শ্রদ্ধাশীল ছিলেন, আল্লাহর মহব্বত আর মারেফতের প্রতি, আল্লাহর হকের প্রতি, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার প্রতি, তরিকার প্রতি এত সীমাহীন শ্রদ্ধাশীল ছিলেন, এমন অবস্থাতে যখন তার নামাজ ওই সময় না পড়লে হইতো তখনও তিনি নামাজ পড়বেন না এটা বরদাস্ত করতে পারেন নাই, তখনও তিনি নামাজ পড়ছেন। তো সত্যিকার মারিফত অর্জন হলে নামাজের মহব্বত আর আজমত অন্তরে এভাবে প্রতিষ্ঠিত হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। ভাই কয়টা বাজে? ওহো, এত রাত হয়ে গেছে ভাই। হ্যাঁ, তো কোরআন শরীফের এক আয়াত পড়ছিলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকাল্লাহু হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক জাল্লা জালালু আমানু ওয়ালা বলেন হে ঈমানওয়ালারা, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো, আমাকে মানার মতো মানো, এমন মানো যে এমন ভাবে তোমরা আমার আনুগত্য করো, এতটা বাধ্যগত হয়ে চলো যে আমি খুব খুশি হয়ে যাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মরবে পুরো দিকে একদম আমার পছন্দ মোতাবেক বানায় নিয়া, ফের তোমরা দুনিয়ার থেকে বিদায় হবে, এটা আমি পছন্দ করি। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এক ঘটনা বয়ান করছিলেন যে এক বুজুর্গের এক গোলাম ছিল, বহুত নেককার, দিনদার, সুন্দর আখলাক, চরিত্র, ব্যবহার এত সুন্দর যে ওই বুজুর্গ তিনি নিজেই গোলামের প্রতি আসক্ত ছিলেন, তাকে ভীষণভাবে পছন্দ করতেন। একদিন সেই গোলামকে তিনি বললেন যে হে গোলাম, তোমার কোনো পছন্দের পোশাক থাকলে বলো, আমি তোমার জন্য কোন সেই পোশাক কিনে নিয়ে আসবো, তুমি পরবে আমি দেখব। তো গোলাম বলল, হুজুর আমার কোন পছন্দের পোশাক নাই। গোলামের কোন পছন্দের পোশাক হয় না, মালিক যে পোশাক গোলামের জন্য পছন্দ করেন সেটা গোলামের সবচেয়ে সুন্দর পোশাক। তো বুজুর্গ বললেন যে হ্যাঁ, তোমার যদি কোন ভালো খাবার পছন্দ হয় বলো, আমি সেই খাবার তোমাকে নিয়ে আসবো, তোমার জন্য তুমি খাবে আমি খুশি হব। ওই গোলাম বলল, হুজুর গোলামের কোন পছন্দের খাবার হয় না, মালিক যে খাবার খাওয়ায় দেয় সেটাই গোলামের সবচেয়ে সুন্দর খাবার, উত্তম খাবার। তো ওই বুজুর্গ বললেন, হে গোলাম আজকে তোমার মুখে শুনতে চাই, বলো তো তোমার কি নাম। তো গোলাম বলল, হুজুর গোলামের কোন নাম হয় না, যেই নামে মনিব ডাক দেন সেটাই গোলামের নাম এবং সেটাই গোলামের সবচেয়ে সুন্দর নাম। ওই বুজুর্গ এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন, হুশে আসলেন। তো বললেন যে হে গোলাম, আল্লাহর জন্য তোমাকে আজকে আজাদ করলাম। গোলাম বলল, হুজুর এতকাল আপনার এখানে থাকি, কিন্তু আজকে হঠাৎ করে কি যে ঘটলো, আপনি এই মুহূর্তে কেন হঠাৎ আমাকে আজাদ করতেছেন। তো ওই বুজুর্গ বললেন, হে গোলাম আমি তো আমার আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি কিভাবে করতে হবে সেটা আমি জানতাম না, সেই সবক আজকে তোমার নিকট শিখলাম। যে নিজের ইচ্ছা মতো চলা না, নিজের পছন্দ মতো চলা না, নিজের মর্জি এবং খুশি মতো চলা না, আল্লাহ পাকের মর্জি আর পছন্দের উপরে চলা, এর নাম হলো সাচ্চা গোলামি। আমার প্রিয় বন্ধুরা, এই জন্য আমাদের নিজের মর্জি মতো চলা বাদ দিয়া আল্লাহর মর্জির উপরে চলি, আল্লাহ পাকের পছন্দের উপরে চলি। আর আল্লাহ পাক তো পবিত্র কোরআনে বলছেন, তোমরা আল্লাহকে মানবা আর আল্লাহকে মানার জন্য আল্লাহ রসুলকে মানবা, আল্লাহ রসুলের তরিকাকে মানবা, তার শিক্ষা দীক্ষাকে মানবা, লাআল্লাকুম তুরহামুন, নিঃসন্দেহে দুজাহানে তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে, দুনিয়াতেও কামিয়াব আখিরাতেও কামিয়াব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দেন এবং কবুল করেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারো না যতক্ষণ পর্যন্ত আমার মহব্বত তোমাদের মধ্যে সবচেয়ে বেশি না হয়, যে তোমার মা বাপের চেয়েও বেশি, তোমার সন্তানের চেয়েও বেশি, দুনিয়ার সকলের চেয়ে বেশি তোমার রসুলের মহব্বত হওয়া চাই। আর রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের মহব্বত বেশি কখন হয়, যে মহব্বত করার তরিকা কি, আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যে আমার আদর্শ যে ধারণ করলো এটাই প্রমাণ দিয়েছে আমাকে ভালোবাসলো। আমান আহাব্বানি কান মাই ফিল জান্নাহ, আর আমার আদর্শ অনুসরণের দ্বারা যে আমাকে ভালোবাসবে নিঃসন্দেহে সে আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জীবনের সর্বক্ষেত্রে ধারণ করার জন্য, অবলম্বন করার জন্য, অনুসরণ করার জন্য, ভালোবাসার জন্য আমাদেরকে তৌফিক দেন, সমস্ত মুসলমানকে তৌফিক দেন। এখানে এক জামিয়া রব্বানিয়া নামে এক দিন প্রতিষ্ঠান কায়েম হয়েছে। হযরত হাকিমুল উম্মত মাওলানা আসফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে সেনাবাহিনীর ছাউনিগুলো দেশ রক্ষা করে, এক একটা দিনই প্রতিষ্ঠান আল্লাহ পাকের পূর্ণ দিনকে রক্ষা করে। এই জন্য দিনই প্রতিষ্ঠানের সঙ্গে যারা মহব্বত, আমরা সকলে মহব্বত রাখবো, এর খেদমত করবো, এর সহযোগিতার জন্য আমরা আগে আসবো সব মুসলমানরা। আল্লাহ পাক তৌফিক দেন। যেখানে গোবর হয়তো গোবরের গন্ধ আসে, পেশাবের ডিপু হলে পেশাবের গন্ধ আসে, আর যদি কোনো জায়গায় গোলাপ ফুলের বাগান হয় গোলাপের ঘ্রাণ আসে। যেখানে কোরআন শরীফ পড়া হয় এবং হাদিস শরীফ পড়া হয়, বুখারী শরীফ পড়া হয়, মুসলিম শরীফ পড়া হয়, আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের বাণী যেখানে উচ্চারিত হয়, পড়া হয়, পড়ানো হয়, সেখানে তো সারা দুনিয়ার গোলাপের চেয়ে সেখানে খুশবু বেশি। এইরকম প্রতিষ্ঠান হওয়া কোন এলাকাতে সমগ্র এলাকাবাসীর জন্য মস্ত বড় সৌভাগ্যের দ্বার উন্মুক্ত হওয়ার, আল্লাহ পাকের সীমাহীন রহমত পাওয়ার রাস্তা খুলে দেওয়া। এজন্য আমরা এর জন্য শুকর গুজারি করি। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে দিন দিন আরো উন্নতি অগ্রগতি নসিব করেন, কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ তাআলা কবুল করেন। এবং এই এলাকাবাসী যারা এই অত্র অঞ্চলে আছেন মুসলমান ভাই বোনেরা, এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আল্লাহ পাক সকলের প্রতি বেসুমার রহমত নাজিল করেন, সকলকে আল্লাহ পাক দুজাহানে কামিয়াব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম। তুমি এখানে বসে রয়েছো
রব্বাইনগর এলাকার দিকে, তো মাহি
রব্বাইনগর
এলাকার একটা কথা বলো।
একটু পানি খাই। আল্লাহ দুজাহানে কামিয়াব করেন, অনেক বড় সৌভাগ্য দান। ইনি বলবেন, হ্যাঁ আসেন। ঠিক আছে এদিকে আসো, আসতে দেবো ভাই ওনাকে, বলে দো পরিচয় করে দো।
এলাকার সভাপতি
ওটা ওই দাম হয় আর কি, ছোট বড় মসজিদে গরুদান করে। তো
বসতে দাও, এখানে বসে, এখানে বসে, ঠিক আছে। গরুর কথা কোথেকে আসছে জানি না। এক বুজুর্গ ছিলেন সাপ দুর্গুণী ফুলপুরি রহমতুল্লাহ আলাই, যিনি বারবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছিলেন এবং এত নিকট থেকে স্বপ্নের মধ্যে দেখছেন রসুল্লাহ সাল্লাহ তাল্লাহ আলী সাল্লামকে, যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের চক্ষু মুবারকের লাল লাল রেখাগুলো পর্যন্ত স্পষ্ট দেখতে পেয়েছেন। তো ওই বুজুর্গ শাহ আব্দুল গনি ফুল রহমতুল্লাহ আলী বলতেন যে আম ওয়ালে সে আম মিলতা হয়, অমরুদ ওয়ালে সে অমরুদ মিলতা হয়, কপড়ে ওয়ালে সে কপড়া মিলতা হয়, আল্লাহ ওয়ালে সে আল্লাহ মিলতা হয়। আম ওয়ালার কাছে আম পাওয়া যায়, কাপড় ওয়ালার কাছে কাপড় পাওয়া যায়, পেয়ারা ওয়ালার কাছে পেয়ারা পাওয়া যায়, আর আল্লাহ ওয়ালার কাছে গেলে আল্লাহকে পাওয়া যায়। আমরা এতটুকুই জানি, বস এই পর্যন্তই ঠিক সমাপ্ত করলে ভালো হবে, সুন্দর হবে। হ্যাঁ, মুসলমান বিভিন্ন রকমের ঝামেলায় পড়ে গেছে, আল্লাহ সব মুসলমানকে সুন্নতের নূর দ্বারা আলোকিত করে দেন। দোয়া করেন সকলে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা ইগফির লানা মা قدمনা মা আখারনা ওয়া মা আলানা মা আসররনা মা আসরাফনা ওয়া মা আনতা আলাহু বিহি মিন্না, আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআখির, লা ইলাহা ইল্লা আনতা। اللهم اغفر لنا ما قدمنا ما أخرنا وما أعلنا ما أسررنا ما أسرفنا وما أنت أعلم به منا، أنت المقدم وأنت المؤخر، لا إله إلا أنت. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. رب اغفر وارحم وأنت خير الراحمين. يا الله আমাদের সকলকে মাফ করেন, আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আয় আল্লাহ সব গুনাহ আপনি নিজ দয়াতে মাফ করে দেন, সব নালায়েককে মাফ ফরমায় দেন, আমাদেরকে আপনার মহব্বত মারিফত দান করেন, আপনার বন্দিগির তৌফিক দান করেন, আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস আপনি মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন, আমাদেরকে কবুল করেন, আমাদের মা বাপকে কবুল করেন, আমাদের আত্মীয় স্বজন দোস্ত মুহিবিনকে কবুল করেন, আমাদের ঘরওয়ালাদের কবুল করেন, আমাদের সন্তানাদিকে কবুল করেন, সমস্ত মুসলমানদেরকে কবুল করেন। আয় আল্লাহ আমাদেরকে এবং সমস্ত মুসলমানকে দু জাহানের কামিয়াবি দান করেন। আয় আল্লাহ আমাদের জন্য সমস্ত মুসলমানের জন্য হালাল রিজিকের দ্বার আপনি উন্মুক্ত করে দেন, আমাদেরকে এবং সমস্ত মুসলমানকে আয় আল্লাহ হালাল রুজি খুব দান করেন, আমাদের সকল অন্তরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন, আপনার মহব্বত দ্বারা পরিপূর্ণ করে দেন, রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের মহব্বত দ্বারা পরিপূর্ণ করে দেন। আয় আল্লাহ আপনার বন্দিগির নেশা, আপনার জিকিরের নেশা, সুন্নতের নেশা আপনি আমাদের সকলকে দান করেন, তমাম কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে, তমাম নাফরমানি থেকে আমাদেরকে হেফাজত করেন, সমস্ত মুসলমানকে হেফাজত করেন, আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের রাস্তা অনুসরণ করার তৌফিক দান করেন, সিরাতুল মুস্তাকিমের কামিল হিদায়ত আমাদের নসীব ফরমান। আয় আল্লাহ আমাদের যারা অসুস্থ আছে তাদেরকে শিফা দান করেন, আমাদের ঘরে 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 সীমাহীন রহমত বরকত নাজিল করেন, শান্তি নাজিল করেন, নূর নাজিল করেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। এই মাহফিলের যারা আয়োজক ব্যবস্থাপক যারা সহায়তাকারী অংশগ্রহণকারী সকলকে কবুল করেন, সকলকে দুজাহানে পুরস্কৃত এবং সম্মানিত করেন। বিশেষভাবে এই রব্বানী নগর এলাকার সমস্ত মুসলমান ভাইদের উপরে বেসুমার রহমত নাজিল করেন, সকলের ঘরে ঘরে বেসুমার নূর নাজিল করেন, বেসুমার বরকত নাজিল করেন। বিশেষভাবে রব্বানী নগর এলাকার যে সকল যুবক তরুণ ভাইয়েরা এই মাহফিলের জন্য বড় উদ্যোগ গ্রহণ করছেন এবং যারা আন্তরিকভাবে এর জন্য পরিশ্রম করছেন, মেহনত করছেন, সহযোগিতা করছেন, আল্লাহ এদের দুনিয়াও চমকায়া দেন, আখেরাতও চমকায়া দেন। দুনিয়াতে এদেরকে ইজ্জত দেন, আখেরাতও ইজ্জত দান করেন। দুনিয়াও এদেরকে মঙ্গলময় এবং সফল কাম বানায় দেন, আখেরাতের জীবনও তাদেরকে সফল কাম বানায় দেন। আল্লাহ দুজাহানের মালিক, দুজাহান আপনি আমাদেরকে খুব নসিব ফরমায় দেন। তমাম ফিতনা ফাসাদ থেকে আপনি আমাদের হেফাজত করেন। আল্লাহ গুনার রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করেন, নফস শয়তানের ধোকা থেকে হে আল্লাহ আমাদেরকে বাঁচান। যারা বিভিন্ন উদ্দেশ্যের জন্য দোয়া চাইছেন, সকলের নিক উদ্দেশ্য বৈধ উদ্দেশ্য সমূহ আপনি পূরণ করেন, সকলের মুশকিল আসান করেন, সকলের দুজাহানের তমাম নেক উদ্দেশ্য সমূহ আপনি পুরা ফরমায় দেন। যারা বেকার আছে আল্লাহ তাদের জন্য উত্তম সুন্দর সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আল্লাহ মেহরবান মালিক, যার যে কোনো নেক উদ্দেশ্য আছে আপনি জানেন, প্রত্যেক বান্দা বান্দীদের নেক উদ্দেশ্য সমূহ আপনি পুরা করে দেন। আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাজিল করেন, তমাম ফেতনা ফাসাদ বিশৃঙ্খলা থেকে দেশটাকে হেফাজত করেন। আমাদের দেশের এক এক ইঞ্চি জমিনের আপনি, এক এক ইঞ্চি মাটির আপনি হেফাজত করেন। আমাদের দেশের উপর বেশুমার রহমত নাজিল করেন। আল্লাহ দেশে যারা আলেম ওলামা দিনের খাদেম আছেন, সারা দুনিয়াতে যারা দিনের খাদেম ওলামায় দিন, তাদের হায়াতে বরকত দান করেন, তাদের জরুরত সমূহকে আসমানি ভান্ডার থেকে পুরা করেন। আল্লাহ জামিয়া রব্বানিয়াকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন, এর জরুরত সমূহকে আসমানি খাজানা থেকে আপনি পুরা ফরমায় দেন। এখন যে বিল্ডিং এর কাজ হচ্ছে আল্লাহ, অনেক টাকা পয়সার দরকার আল্লাহ, আপনার গাইবী খাজানা থেকে সবকিছু আপনি সহজে ফরমায় দেন, আসান ফরমায় দেন। বেসুমার বন্দাদেরকে এই প্রতিষ্ঠানের খেদমতে আগায় আসার জন্য তৌফিক দান করেন। আল্লাহ আমাদের জামিয়া হাকিমুল মতকেও আপনি কবুল ফরমান, খাজাইনে করমের ভারিস ফরমায়া দেন। সমগ্র দুনিয়াতে সমগ্র বিশ্বের মকবুলিয়তে আম ও তাম, মকবুলিয়তে খাস ও আম আপনি কামিল মুকাম্মল নসিব ফরমায়া দেন। আল্লাহ মেহরবান মালিক, সমস্ত দিনই প্রতিষ্ঠান, দিনই মাদ্রাসা, দিনই মার্কাজ সমূহের উপরে বেসুমার রহমত নাজিল করেন। সমস্ত ফেতনা ফাসাদ পেরেশানি থেকে দিনই মাদ্রাসা, দিনী মার্কাজ সমূহকে আপনি হেফাজত করেন, সব গুমরাহ থেকে হেফাজত করেন। প্রতিটি দিনী মাদ্রাসা, দিনী মার্কাজকে আকাবের উম্মতের রাস্তার উপরে আপনি কবুল করেন, আকাবের উম্মতের ইলম, উলুম ও মারিফ, তাদের হেদায়েতের উপর চলার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। আয় আল্লাহ এই উম্মতের উপরে আপনি খাস রহমত নাজিল করেন, সারা বিশ্বের মুসলমানদের উপর রহমত নাজিল করেন, সারা বিশ্বের মুসলমানদেরকে তামাম ফিতনা থেকে হেফাজত করেন। যে সকল মুসলমান দুনিয়ার যে কোনো জায়গায় বিপন্ন আছে তাদেরকে বিপদ আবদ থেকে আপনি রক্ষা করেন। আল্লাহ শত্রুর দ্বারা, জালেমদের দ্বারা যে সকল মুসলমান আক্রান্ত, আল্লাহ সকল আমাদের মুসলিম ভাই বোনদেরকে দুশ্মনদের হাত থেকে আপনি হেফাজত করেন, উদ্ধার করেন। আল্লাহ তাদেরকে ইজ্জতের সাথে, সম্মানের সাথে, শান্তিময় পরিবেশে, দিনের সাথে বাঁচার জন্য আপনি ইন্তেজাম ফরমায়া দেন। আল্লাহ আমাদের তমাম দোয়া মোনাজাতকে রহমতুল আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল ফরমান, কবুল ফরমান, কবুল ফরমান, জরুর বি জরুর কবুল ফরমান, জরুর বি জরুর কবুল ফরমান, জরুর বি জরুর কবুল ফরমান। রব্বানা 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 তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম।
ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ میر بانگلہ اردو پرتیٹی بیان بشیر جیکنو پرانتو تھے کے نیومیت و نیز نیز موبائلیر ہواٹس ایپ پاور جنو جگازوک کرن ای نمبر 01715818979 مفتی شہید السلام قاسمی لائیو بیان سنار لنک mixlr.com/khanka-bd اسپیلنگ mixlr.com/khanqah-bd অথবা www.mixlr.com/khanka-bd। khankabidi.com বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম ঠিকানা এবং বাংলার সাথে উর্দু বয়ান পেতে আগ্রহী কিনা। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে। মহিলাদের জন্য স্বতন্ত্র গ্রুপ রয়েছে যাতে শুধুই মহিলাদেরকে অ্যাড করা হয়।